This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Green presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রবিবারের রাতে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। এবং এখন থেকে শুরু করে রাত দুটো অবধি আপনার সঙ্গে রয়েছি আমরা, যেখানে একজন বন্ধু লাখ লাখ মানুষের সামনে নিজের ভুল, নিজের অপরাধ কনফেস করবেন, যেখান থেকে হয়তোবা আমরা শিখতে পারবো যে তার মতো করে ভুল যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে না করি। কে আজকে রয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, চলুন প্রথমেই জেনে নেই আর যে রাজুর কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
ধন্যবাদ কি দিয়ে আমাদের আজকের অতিথি স্বাধীন। 20 বছর বয়সে স্বাধীন জন্মগ্রহণ করেছেন কিশোরগঞ্জে। ভাই বোনের মধ্যে স্বাধীনের রয়েছে আরো 3টি বোন। ভালোবাসেন বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে, ঘুরতে এবং আড্ডা মারতে। ফান করতেও বেশ পছন্দ করেন তিনি। এছাড়াও খেলাধুলা করতে ভালোবাসেন, খেতেও ভালোবাসেন। তার প্রিয় ব্যক্তিত্ব তার মা। মাকে তিনি ভীষণ ভালোবাসেন। যদিও আজ তিনি আমাদের মাঝে এসেছেন, তার পরিবারের কেউ জানে না, কিন্তু তিনি তাদের সবাইকে মনে করে আজ তার লাইফের ঘটে যাওয়া নানান দিক তিনি তুলে ধরতে এসেছেন। কিন্তু কি সেই সমস্ত দিক যা তিনি আজকে সত্যের মঞ্চে বলতে এসেছেন, তা জানতে চলে যাব আর জি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ। অনেক ধন্যবাদ রাজু, আমরা জানলাম যে স্বাধীন রয়েছে আজকে জিরোজির মঞ্চে এবং স্বাধীন কোন বিবেকের তারণায় আজকে দিনে স্বীকার করতে যাচ্ছেন। আমরা মূল পর্বে প্রবেশ করতে চাই, তবে তার আগে আপনাদেরকে বলি বরাবরের মধ্যে রয়েছে SMS পোল। বরাবরের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ডক্টর তাজুল ইসলাম ফোনে তো আছেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে বরাবরের মতোই আপনি শুনে আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব এবং বরাবরের মধ্যে থাকছে প্রথমে আমরা দেখব ব্যাকগ্রাউন্ডটা কি এবং তার মাঝখানে আমরা দেখব অপরাধটা কি এবং শেষে দেখব তার প্রায়শ্চিত্ত কি। হ্যাঁ স্বাধীন, আপনি শুরু করুন। একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনার বড় হয়ে ওঠা, যে কারণে আপনি অপরাধী হয়েছিলেন।
আমি ছোট্টবেলা খুবই দুষ্ট মেয়ে আর খুবই আরকি করতে আমি খুবই পছন্দ করি। যেমন নদীতে মাছ মারা আমি খুবই পছন্দ করতাম। আমার আব্বু দিত না, অনেক চুরি করে যাইতাম, অনেক সময় দেখা যাইতেছে বাঁশের এয়ার দিয়ে বানা বানাইতো, এই বানা দিয়ে মাছ মারতো, সেই জায়গা যাইতাম। আর আমাদেরকে প্রতিদিন 10 টাকা 15 টাকা করে দিত।
বাবা কি করতো?
আমার বাবা তখন একটা চা দোকান ছিল,
চা দোকানদারি করতো।
জি
আচ্ছা।
তারপরে আবার স্কুলে যাইতাম, স্কুলে 1-2-3 তো আমরা তো লেখাপড়া কি বুঝি না আর কি, মারামারি মারতে গেলাম। ক্লাস 4 থাকতে আমরা বন্ধু অন্তত মিলে নদীর পার গেলাম, যাওয়ার পর শশা ক্ষেত দেখলাম, যে শশা মালিক তাকে বললাম শশা দেওয়ার জন্য, সে শশা আর দেয় নাই, বলছি তো খাইতে হয় তো কিন না কাম। তখন মানে আমাদের মাঝে একটা জিত আসলো, এইভাবে চাইলাম আমাদেরকে দিল না, একটা তো হইলো না। আমরা সন্ধ্যের সময় গেলাম বন্ধু বান্ধব মিলে, যাওয়ার পর এই ক্ষেতে প্রায় মনে আমরা 10 কেজি শশা নিয়েছি চুরি পেয়ে। আনার পর সিলাইয়া বর্তমানে খাওয়ার পরে বাগল দিয়ে আবার ওর বাড়ির সামনে ভালাইতে আসছি। এইভাবে অনেক দুষ্টুমি করি, অনেক আর কি করি। আমার ক্লাসমেট ছিল, ওর আবার কদম ফুল গাছ ছিল, ও প্রতিদিন মানে কদম ফুল নিয়ে আসতো আমাদেরকে। আমরা একদিন চাইলাম আমাকে একটা কদম ফুল দে, সে বলে দিবে না। তখন আমরা বন্ধু বান্ধব গিয়া তার কদম সব ভাঙে নিয়ে আসি,
মানে কোনো কিছুতে না পেলে সেইটার প্রতি আপনার জেদ বেড়ে যেত।
হ্যাঁ, জেদ বেড়ে যেত।
আচ্ছা,
আমার কথা হচ্ছে ভালোভাবে চাবো, দিব না কেন,
দিতে হবে,
দিতে হবে। আর টাকা অদূর বলে তো টাকাও দিব, কিন্তু দিবে না কেন।
আচ্ছা,
আমার এমন ছোট্টবেলা থেকে মানে ক্যাশ ছিল, ক্লাস 4 তখনও পড়ে পড়ি। তখন আমার বন্ধু ছিল সাদত নামে একটা বন্ধু ছিল, সাব্দি নামে ছিল, অলি নামে ছিল, না আমাদের খুব ভালো একটা বন্ধুত্ব ছিল।
জি,
সব জায়গায় মানে আমরা একসাথে ঘুরতে যেতাম। তখন আমাদের বেসের এই মেয়েদের মধ্যে বন্ধু ছিল, লিপা আরো একটা মেয়ে ছিল, নামটা আমি বলতেছি না, 3-4 মেয়ে ছিল। তখন ক্লাস 5 যখন পড়ি তখন মহসিন ভাই নামে একটা ছেলে ছিল, ও আবার একটা মেয়ের সাথে ঘুরতো। তখন প্রেম কি জিনিস এটা আসলে বুঝতাম না, আর প্রেম কাকে বলে এটা জানতাম না। তো মেয়েদের সাথে ছেলের সাথে মজা করতে খুব পছন্দ করতাম। তো মহসিন ভাই নিয়ে যাইতো, এই মেয়ের সাথে কথা বলতে নিয়ে যাইতো। তখন এইভাবে প্রেমে আকর্ষণটা লাগে। তার মধ্যে ওই যে লিপার বান্ধবী, ওর সাথে মানে কথা বলতে বলতে মানে ওর সাথে আমাকে ভালো লাগা সৃষ্টি হয়। মানে এক তো ফোক আমি এত ভালোবাসি মানে বুঝাতে পারবো না, শুধু আমার মাঝে। আর আমার একটা বন্ধু ছিল সাব্বির, তাকে বলতাম আমি,
মেয়েটাকে আপনার অনেক ভালো লাগতো,
অনেক ভালো লাগতো।
আপনার ক্লাসমেট ছিল মেয়েটা? একই সাথে পড়তো?
হ্যাঁ, একই।
কি যেন নাম?
নামটা বলতেছি না।
ওকে,
তারপরে আমার আরো একটা বন্ধু হয়ে গেল, নাম জসিম জাহাঙ্গীর। আবার আমি যা এই মেয়েটাকে পছন্দ করতাম, এই মেয়েটাকে পছন্দ করতাম, আবার আমারও এক বন্ধু জসিম, সে জানতো না। কিন্তু অ্যাকচুয়ালি ভাবে মেয়েটা আমাকে ভালোবাসতো, আমি মেয়েটাকে বাসতাম, কিন্তু বলতে পারি নাই।
মানে দুজনে দুজনকে পছন্দ করতেন?
হ্যাঁ, পছন্দ করতাম কিন্তু বলতে পারি নাই। তারপরে একদিন হুট করে দশিম মেয়েটাকে ভালোবাসা অফার দেয় এমন একটা জায়গা মধ্যে, মানে আমাদের স্কুলের সামনে ছিল মসজিদের দেওয়াল।
জি,
দেওয়ালের মধ্যে মানে চক দিয়া বড় করে দেখছি দশিম প্লাস কুকিল, লেখাটা সেম আমার লেখার মতো। হ্যাঁ, কুকিল দুই দিন মানে আয়া মুছতে দিয়ে গেছে, কিন্তু আমি জানতাম না। 3 দিনের মাথায় আমি সরাসরি দেখলাম মানে মেয়েটা মুছতেছে। তো মুছার পর তারপরে প্রশ্ন করলাম, কি ব্যাপার, কি মুছা হইতেছে, বলতেছে নিজে লিখিয়া পরে বলে এটা নিয়ে আমার বাসায় বিচার গেল।
আপনার হাতের লেখার সাথে মিল আছে এই জন্য বিচার গেল?
আপনার বিচার গেল আমার বাসায়। মানে ওর সাথে তখন থেকে মানে মেয়েদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাকে আমি পছন্দ করতাম, তার কোনো বান্ধবীর সাথে আমাদের কোনো কথাবার্তি হয় না। তখন ওর বিপরীত মেয়েদের মধ্যে বিপরীত আরো একটা বান্ধবীরা আছে, মানে ওরা আবার আমার আমি তাকে পছন্দ করি, ওদের সাথে ঝগড়া, আবার ওরাই আবার আমার মিল দিছে। আমার তো খুব ভালো কথা হতে বলে, নাম ওদের নাম হচ্ছে শাহানা ইয়াসমিন, ওরা আমার খুব ভালো জানতো নাদিরা, তো ওদের সাথে খুব মিশতাম। তো ওরা আরো হিংসা লাগতো, তা আসলে তখন মানে এটা বুঝতাম না, কিন্তু একটা মেয়ের মন কিভাবে জয় করতে হয়। আমি শুধু আমি আমার কাছ থেকে মানে ওকে ভালোবাসি এটা আমি মানে আমি জানি, আর আমি আমার বন্ধু সাব্বিটা বলতাম।
জি,
পঞ্চম শ্রেণী ফাইনাল পরীক্ষার আগে
জি
আমি বলি আমার বাড়ির আমার আব্বু আম্মু আমার দাদার আমল থেকে একটা জমি নিয়ে ঝগড়া, আমার আব্বু আমার আব্বুর ঘরে একা, মানে আমাদের জোরপূর্বক ভাবে আমাদের জমি আমার চাচারা দখল করে আসছে।
আচ্ছা,
আমার আব্বু নামে মানে অনেকে মামলা দেওয়ার চেষ্টা করছে, অনেক দূর গিয়া মানে মিথ্যা মামলা দিছে, অনেক কষ্টে বিনিময়ে সব মামলা শেষ করলো। তারপরে ওখান থেকে পারে নাই, তখন আমাদের এলাকায় একটা গরিব মেয়ে দিয়া আমার উপর একটা নারী শিশু মামলা দেয়, তখন আমি হাত পিনে পড়ি।
এই জমির বিরোধ ধরে আপনার এগেনস্টে মামলা দেয় আপনার আপন চাচা?
হ্যাঁ, মানে আপন চাচা বলতো মানে চাচাত্তো,
মানে একটু দূর সম্পর্কে,
একটু সম্পর্কে
বাট কাছাকাছি। ওকে ওকে,
আর
আপনাকে আর কাকে কাকে দেয়?
শুধু আমি একাই
আপনার বিরুদ্ধে?
হ্যাঁ আমার বিরুদ্ধে। তখন আমি
করেছিলেন
না, তখন আমি হাফ প্যান্ট পরি, আমার 14 বছর বয়স।
এলাকারই
মানে খুব গরিব ঘরে একটা মেয়ে, মানে এই মেয়েটাকে মানে ওরা মানে আব্বু একবারে মানে সাদা ছিল, মানে বুঝে না যেটাকে বলবো। কারণ একটা স্বামী সরাসরি দেখে তার ওয়াইফ অন্য একটা পুরুষে শুয়ে আছে, তখন সে নিজে কাছ থেকে বিষ খেয়ে আত্মহত্যা করছে। মানে আমার এমন একটা হুপু আছে, মানে ওইসব প্রথম সাক্ষী। আর আমার উপরে মামলা দেওয়ার পরে আমাদের ফ্যামিলির উপর অনেক টাকা পয়সা দাবি করে, কিন্তু তখন আমাদের ফ্যামিলি বলে না এটা টাকা পয়সা দেওয়া যাবে না। আর সেদিন আমি কিন্তু ছিলাম, আমি আমার বাজারে আব্বুর সাথে ছিলাম, তা আমার তো কিছু বলার নাই এই
জায়গায়।
যাক, এই জায়গায় যখন মামলা এফ আই হয়ে গেল টাকা পয়সার মাধ্যমে, আরো রাজনীতিবিদ বড় একটা নেতা আছে, মানে আজকে উনি এমন একটা নেতা দূর চাইতে বাংলাদেশে দিয়ে একটা মন্ত্রী লড়াইতে পারে, মানে ওনার সহযোগিতা নিয়ে মানে মামলাটা খুব কঠিন করে। তখন ছোট্টবেলা আমি আমার হুপুর বাসায় পলাই থাকি, আমার তার ভিতরে ফাইনাল পরীক্ষা হইতেছে, প্রাইভেট পরীক্ষা দিমু, তখন যে কোনো মাধ্যমে হোক আমাকে বাড়িতে আনে, তখন মানে পুলিশ পাইলে আমাকে ধরতে পারবো।
ওকে,
মানে এমন একটা পরীক্ষা 7 দিন 8 দিন আগে আসি, আসার পর তো আমার বন্ধু বান্ধব তারা তারা আমার সাথে মিশে না, আমি খারাপ।
মানে সবার মধ্যে একটা এরকম ছড়ে গেল যে আপনি আসলে এই ধরনের কাজ করেছেন, যেহেতু আপনার এগেনস্টে মামলা হয়েছে। আমাদের সামাজিকতার জায়গাটা থেকে এটা খুবই স্বাভাবিক এবং সবাই আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করলো। আপনি কোন ক্লাসে পড়ছেন?
ক্লাস 5।
ওকে বলুন, তারপর
মামলা খেলাম, খাওয়ার পরে মানে আমার উপরে যখন মামলা দিল আমার হুপু টাকা পয়সার মাধ্যমে, তখন তো আমি এলাকা থেকে আমাকে সরাই নেই, কারণ পুলিশ ধরলে আমাকে নিয়ে যাইব, নিয়ে যাইব। তখন প্রায় পরীক্ষা আমার পরীক্ষা কাছাকাছি আইসি, তখন আমি হাজিরা দিতে গেলাম, তখন আমাকে সিলিন্ডারের মাধ্যমে আমাকে মানে কাস্টডি করে,
মানে আপনি গিয়ে সিলিন্ডার করেন?
হ্যাঁ, সিলিন্ডার করে আমার
পরীক্ষার আগে গিয়ে সিলিন্ডার?
হ্যাঁ, পরীক্ষা
দিতে পারেন
না, পরীক্ষা দিতে পারলাম না।
সিলিন্ডার কেন করলো?
সিলিন্ডার মানে আমার হাজিরার ডেট, হাজির না দিলে তারপর ওরেন হয়ে যাবো, এমনি তো পুলিশে আমাকে
আগে হাজিরার একটা ডেট ফেলে।
হ্যাঁ,
হাজিরার ডেট আপনি জানলেন কিভাবে?
এটা আমার ফ্যামিলি, তখন তো মামলা সম্বন্ধে আমি বুঝতাম না, আমার
ফ্যামিলি খোঁজ খবর
দিয়ে। হ্যাঁ, আমার ফ্যামিলি যখন যা করতো আমি তাই করতাম।
হ্যাঁ,
তখন গেলাম মানে কোর্টে হাজিরা দিতে, তখন কোর্টে অনেকক্ষণ দাঁড়ায়, তখন আমি হাফ প্যান্ট পরি, তখন আমি একত হচ্ছে, তখন আমরা বলে নাই, তখন আমি নিজেতে বইয়ে বসছি, বসার পর সেই জায়গায় আমি ঘুমাই গেছি, অনেকক্ষণ দাঁড়াই লইছি, কোর্টে ঘুমাই গেছি। মানে ঘুমের মাঝে যখন হাত করে লাগাইলো আমি বুঝাইতে পারবো না, কিন্তু ভাই আমার আত্মারা একবারে মানে ফাইটটা গেছে, আমি এটা কি হলো আমার জীবনে। তখন মানে আমার হাজিরা মানে শুধু আমার আব্বু গেছিল আর আমার একটা খালা গেছিল, তো আমার চোখে পানি কে দেখে সারা কুটের মানুষ এক হয়ে আছে, আমি খুবই ছোট ছিলাম।
সম্ভবত
মানে
7-ই 2007 সালের কথা।
তখন জেলে নিল আমাকে, জেলে নেওয়ার পর
জেলে গেলেন আপনি? প্রথম দেখে
জীবনে প্রথম জেলে গেলাম
ক্লাস 5 পড়ার সময়।
হ্যাঁ, তখন তো মানে কি বলবো, কি মানে আসামিরা ফুল জেলখানা ভাঙ্গে আইসে আমাকে দেখার জন্য, ঠিক আছে, মানে আমি মুখ দেখাই দিতে পারতেছি না। তখন আসলে মান সম্মান কি জিনিস তখন বুঝতাম, কিন্তু আমি আসলে মানে কারো দেখাইতাম না, তো দাম দামনে পানি পড়তেছে। নিল একটা শিশু কারাগার আছে, নেওয়ার পরে বাবু নামে একটা লোক আছে, সে খুব শিক্ষিত একটা পোলা, মানে আপনার মতো ইয়ং বয়সে, সে হয়েছে তার লাভারে একজন চেষ্টা করে বিদায় তাকে মার্ডার করে সে জেলখানায় গেছে। আমি তো জেলখানা বাদ মানে জীবনে খাই নাই, আমি খাই না। তখন বাবু ভাই ওর আবার অনেক ছিল বড় লোক, ও বাইরে থেকে খাবার আনতো, এই খাবার দাবার আমার খাওয়াইতো, আবার আমরা এক রুমে থাকতাম, ভোরবে দুইটা ছেলে ডাইরেক্ট শিকার উঠতে দিয়েছে, তারা মার্ডার করছে, দুটার কাজ করতো, আমরা সাইডন ছিলাম একটা রুমে। তখন মানে 2-3 দিন পরে আমাকে বলতেছে টঙ্গি শিশু কারাগারে ভাড়াই দিব, তখন আরো ভয় আমার, মানে যে আসামিরা বলতেছে ও হ্যাঁ আমার ফুলাহন্তে আত্মাও কাটে, আত্মা কাটে খুব মায়ের দূর করে, ভিতর এত ভয়, আমি কোথায় যাবো না, খুবই শান্ত আছে আমি কোথায় যাবো না। আর এই জায়গায় সবচেয়ে বেশি আমাদের এলাকায় সবচেয়ে বড় একটা সন্তা ছিল, এলাকা কাপ্ত তার নাম শুনলে, সেই ছিল এই এলাকার নাই, সে আমারে সবাইকে এই বললেন যে ওর বাঁচি যা লাগে ওরে তোর গিয়ে কিছু বলবি না। আর জেলখানে এমন এক জিনিস যে দশটা পাঁচটা মারার করে যা যে অস্ত্র মামলা ঢুকে তার প্রচুর ভয় পাশে দিল টঙ্গি ফাড়ায় শিশু কারাগার। হ্যাঁ গেলাম, হ্যাঁ যাওয়ার পরে নাম ঠিকানা সবকিছু লেখলো, লেখার পরে নিল, হ্যাঁ নেওয়ার পরে কি বিয়ে আমি আপনার বোঝা কিভাবে বোঝা, কিন্তু আমি তো একটা আসামি, আমার মতো আরো হাজার হাজার আসামি আছে, কিন্তু যারা মানে একটু দুই বছর তিন বছর হয়ে গেছে গা বিনা অপরাধে প্রথম গেলি মারে, মানে কোনো দোষ নাই, প্রথম মানে আমাকে দিছিল সাইকেলা, নেওয়ার পরে আমার গায়ে অনেক হাত দেয়, উড়া দৌড়া খুবই মারে, তিনটা লোকে মারে, তবে মানে একটা লোক আমাকে এমন মার দিছে ওকে আমি বলি নাই। ঠিক আছে এই জায়গায় গেলাম, মানে একবারই
মারে কি বলছিল আপনাকে যখন পিতা ছিল তখন কি বলছিল?
মানে এমনি মানে কোনো কেয়া নাই, যাওয়ার পরে হ্যাঁ মানে আগে মারে লো একসু মানে আসামিরাই, কিন্তু আসামিরাই মারে জেলখানার ভিতরে। দুই দিন তিন পরে আব্বু হয়েছে আম্মু হয়েছে, তখন আবার এক আসামি বলতেছে তুই কি টাকা নিয়ে আসবি, কেন হ্যাঁ টাকা নিয়ে আসবি, তখন তো মানে জেলখানা তো আসামির একটা পাওয়ার দে এই করে আসামি তুমি দেহা সাক্ষাৎ করবা, টাকা নিয়ে আসবো তো ভালো কথা। হ্যাঁ তখন আমি আর টাকা আনতে পারি নাই, আমার দূরে রয়েছে আসলাম, তো আমার অনেক খাবার দাবার দিত, আমি প্রায় আসিলাম আঠারো দিন কদিন জেলখানায় ছিলাম, আমার ফ্যামিলি আমাকে অনেক খাবার দাবার দিত, আমি আবার এই খাবার দাবার আমি যতটুকু আছি তার দিই কোনো আসামিটা খাওয়াইতাম, মানে এক পথে দেখা যাচ্ছে আমি খাওয়ানোর কারণে আসামিটা আমার কথা শুনে, তখন কিভাবে ফুট আপ না কিভাবে দিয়ে আমার একটা দাবিন হয় মানে পরীক্ষার আগে, মানে আমার জামিন হয় মনে হয় বুঝবো না কি পারে মাসে দুই তিন দিনে গ্যাপ পরে
জামিন হয়, মানে কি মামলার রেজাল্ট বের হয় নাকি অন্তর্বর্তীকালীন জামিন দেয়?
অন্তর্বর্তীকালীন
জামিন দেয় আঠারো দিন পরে,
আঠারো দিন পরে।
আচ্ছা
তো জামিন হয় হ্যাঁ থেকে আমি আসি, তারপরে মানে আসার আগে যে আমাকে বেশি মাইর দেয় মানে গোসল করবো, গোসল করে আমাদের সে ফল করে, আর আমার গোসল করার আগে আমাকে পুলিশে বলছিল তোমার জামিন হয়েছে তুমি আধা ঘন্টা ভিতরে তুমি লেডিয়ে বাইরে হোক, আমার কথা আমি তো এখনো কিছু করলে আধা ঘন্টা, আর দেখলাম প্রায় সব আসামিরে খাওয়াই মানে আমার বর্তমানে এলাই আসার গোসলখানার ভিতরে আমি নিজে যাই না ঠ্যাং বাড়াই দিছে আমার কথা ওকে মারবো, কারণ সে আমাকে যে মাইট দিছে একটু শিক্ষা দিয়ে দেবো,
মানে ওই যে আসামি
সবাই সবাইকে তো মারতে পারবো না, একটা আমি বলছি ভাই আমার কোন দোষ নাই আর আমি একবার নতুন আমার গায়ে হাত দিয়ে না, তারপরে সে আমাকে অনেক মাইট দিছে, এই জন্য মানে আমি আসার আগে গোসল গোসল করছি, আমি লেডি মানে বাইরেও মতো আমি ঠ্যাং বাড়াই হের ফেলাই বলবি এই জায়গায় মারি লাম, কারণ হয়তো আমি যেতে পারবো না, মাইর দেওয়ার পরে আমি যাই, কিন্তু এর দেবী তো একটা কবি ছিল মানে আমি যে মেয়েটাকে লাভ করতাম সাসা মানে এটা এটা মানে জেলখানে থাকতো।
ওকে না কিন্তু আঠারো দিন আপনারা কি বুঝতে পারেননি যে আঠারো দিনে আপনার ফ্যামিলি বা আপনারা এই যে হ্যাপি মেয়েটা যে এই মামলাটা দিল, হ্যাঁ ওর ফ্যামিলি মিলিয়ে যে মামলাটা দিল, এটা আপনারা বুঝলেন কিভাবে যে এটা ওরাই করেনি আর আপনার চাচারা করেছে?
না এটা হচ্ছে এইভাবে মামলাটা লেখানোর পরে প্রায় তিন থেকে চার মাস পরে জাল দিছে, মানে মামলা থানায় লেখা সে কোনো কেয়া নাই। ঠিক আছে আমরা ভাবছি মানে যে সময় শুনলাম মামলা হয়েছে তখন তো আমার আব্বু খুবই টেনশন ছিল, তারপর চার মাস পরে মামলা জাল দিছে কার্যকর করছে তখন তো মামলা হয়ে গেছে, তখন যে আমার হুপু হ্যাঁ টাকা চা মানে টাকা দিলে মামলা শেষ করবো, আর আমার আব্বু বলে এক টাকা দিব না টাকা দিয়ে মামলা শেষ করবো কেন, ও তো অপরাধ করে নাই, তখন আমি কিছুই বুঝি না। হ্যাঁ তবে আমি এটা জন্য আমাকে পুলিশ এলে দূরে নিব, মানে এত রোগ সেন্স আমাদের সবসময় কাজ করতো, আর যে মেয়েটাকে লাভ করতাম ওকে শুধু দেখতে দেখতে খুবই মনে চাইতো। যাক জেলখানা থেকে বাইরলাম, বাইরবার পর পরীক্ষার সাত দিন আগে আমি জেলখানা থেকে বাড়িয়েছি, বাইরবার পর যে বন্ধু বান্ধব সবাই আমাকে খুব অ্যাভয়েড করে চলে, নিজের কাছে খুবই কষ্ট লাগে, অপরের দিন হয়তো আমি মানে সমাজে খারাপ হয়ে গেলাম, সব বন্ধু বান্ধব খারাপ ভাবে, শুধু একটা বন্ধু ছিল নাম সাব্বির, এখনো মানে সে মানে খুব ভালো একটা ফ্রেন্ড আমার, তখন পাইবে পরীক্ষা দিব সাত দিন আছে, সাত দিন পড়িয়া পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়ার পাশ হয়ে, তারপরে আবার এখন আমাদের এই জায়গায় একটা আইবুল রহমান একটা মানে ইয়ে আছে স্কুল আছে, এটাই ভর্তি হই, তো ভর্তি হওয়ার পরে মানে বুঝতে পারলাম মানে আমার বন্ধু বান্ধব আমার চলে না, মানে আমার খুবই খারাপ জানে, তখন এখান থেকে আমি মানে বাড়িতে লাভ করিয়া তখন আমি গাজীপুর চলে আসি, যে চাষ না আমার জমিলে ঝগড়া এই চাষ আর পুতাই নিয়ে তাকে ওদের কাছে আসি, আসার পর
ওই চাষের কাছে আপনি আসেন
এই চাষা সন্তানের কাছে,
এই চাষের সন্তানের
মানে আমার ভাই,
ওকে
ওদের কাছে আসি, তারপরে প্রায় মাসখানে থাকার পর আমার বড় বোন সে বলতেছে চলে আসবো, বলি ঠিক আছে আসো। তখন আমরা দুই ভাই বোন অন্য জায়গায় লুম নিয়ে আলাদা একটা লুম নিলাম। নেওয়ার পর ওই জায়গায় কিছুদিন থাকলাম। মানে মালিকের নাম ছিল আবুল, আবুলের দুইটা মেয়ে ছিল, এক নাম ছিল সুইটি, এক নাম ছিল রুমা। রুমা যে ডেটে লেখা পড়াবো তো সুইটি দিয়ে ডেটে ব্যাক করবো।
আচ্ছা,
আমি এখন তো একবারে নতুন যাই, তখন মেয়েদের সাথে মিশতাম কিন্তু ভালোবাসে কি এটা বুঝতাম না। আপার সাথে আবার লুমার অনেক বান্ধবী হয়, লুমা অনেক সময় মানে আমার মানে অনেক এরকি করতো, আমারে আমারে দিয়ে খুব খারাপ খারাপ এরকি করতো, অনেক সময় গায়ে হাত মারতো এরকি বা এরকি মাধ্যমে। তো ওর কিসাই তো ওইটা আমি জানতাম না। তখন হিজাতে আপু বুঝতে পারে আলুম খাইরা দেয়, চাইরা আমাকে আরেকটা বাসায় যাই, এটা হচ্ছে লাজু আঙ্কেলের বাসায়। সেই বাসায় গেলাম, সেই বাসা যাওয়ার পরে সে ফ্লাট বাসা, মানে তিনটা লুম নিয়ে, তিনটা লুমে দুইটা দুই হানা দুইটা ফ্যামিলি থাকে, দুইটা ফ্যামিলির মধ্যে দুইটা ভাই থাকে, অনেক সময় দুই ফ্যামিলি আসে না, মানে আমরা ভাই বোন একবারে একাই থাকি। মানে এমন অপর ফ্লাটে থাকতো বরিশালে তিন চারটা মেয়ে।
ওকে,
তো আমি আবার এমনি এত সহজ কোনো মেয়েদের কাছে দেখতাম না, মেয়েরা তো আমার কাছে আসতে কথা বলতাম। শারমিন নামে একটা মেয়ে ছিল, এত সুন্দর, মানে ওর আবার ছিল বিবাহিত, ও দুদিনটাই বিয়ে হয়েছে কিন্তু তার একটা সন্তান আছে, কিন্তু আবেগে তারে খুবই ভালো লাগতো, তার বলতাম না আমি। এবার আমি বলতাম কই আপনি এই মেয়েটা ভেঞ্চাইয়া অন্য অন্য বিয়ে সে হবে কি করবেন, আপনি মেয়েটা বাপের কাছে চলে যান, মেয়েটা বাপের লাগে। আবার আমার ফোন তখন ফোনই শুতাম, আবার ফোন আমি মাঝে নিতাম। একদিন আবার স্বামীর ফোন দেয়, তার স্বামীরে ডিফুট দিয়ে দিচ্ছে কিন্তু কথা বলতো। তখন আমি আবার বলতাম ভাই যাই হোক এই মেয়েটা ভেঞ্চাইয়া দুজন আবার এখন এটা হইতে হইতে তো প্রায় 15 দিন গেল। 15 দিন পরে একদিন ফ্লাট বাসায় আমার লুমের সামনে স্বামীর পাক করে,
আপনি স্কুলে গেছেন কত বছর বয়সে? 8-9 বছর বয়সে।
তখন তো শারমিন তার আগে অনেক সময় বলতো যে মানে অনেক কিছু মানে নেতা আছে মানে উপকার করতে গা, হ্যাঁ তখন তার নিজেরই বহন করতে হয়। আমি বুঝতে জিজ্ঞাসি আমার মানে এমন ধরনের কিছু বলতো আমি বুঝতাম না। শারমিনও অনেক সময় আমার গায়ে হাত মারতো।
শারমিন বেসিক্যালি কি হয়, আপনার কোন আত্মীয় হয়?
না না, তার বাড়ি বরিশাল, আমার
প্রতিবেশী,
পাড়া প্রতিবেশী মানে আমার পাশে ফ্ল্যাটে থাকে,
পাশে ফ্ল্যাটে থাকে। আচ্ছা,
এখন শারমিনের বোন ছিল বর্ষা, মানে কিছুদিন যাওয়ার পর ওদের সাথে আমার খুবই ভালো একটা হয়ে যায় সম্পর্ক হয়ে যায়।
বিবাহিত ছিল?
হ্যাঁ, সে বিবাহিত ছিল।
হাজবেন্ডের সঙ্গে থাকতো নাকি?
না না, আলাদা হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিছে। একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল ইতি।
মেয়েটা অনেক ছোট ছিল?
হ্যাঁ, অনেক ছোট ছিল। আমরা থাকতাম দুইতলা, মানে একতলা লুবি নামে একটা মেয়ে ছিল, ওর আবার স্বামীর সাথে নিয়ে জর্দা, ও স্বামী হয়েছেন দেখতে আমার মতো। আমার নাম্বার আমার কাছে আমি দিই, আমার সাথে কথাবার্তি বলে। তখন লুবি মানে এক পর্যায়ে আমার প্রতি এত পাগল হয় মানে কোয়ার মতো না, তখন আমি পাগল শারমিনের জন্য। ওরে আমার খুব ভালো লাগতো কিন্তু ভালো আসতাম না।
শারমিনটা ভালো লাগতো মানে হচ্ছে যে শারমিন আপনার সাথে এই ধরনের আচরণ করতো, তাকে ভালো লাগতো?
হ্যাঁ, তাকে মানে তার চেহারা অনেক সুন্দর ছিল। মানে ও
লুবিটাকে তাহলে
লুবি লুবিটা ছিল আমার নিচে আর একটা বারাইটিয়া, মানে আমরা থাকলাম দুইতলা লুবিটা।
পুরো বিল্ডিং দেখে আপনাকে পছন্দ করছে?
আপনাকে
পছন্দ করতো এবং তার স্বামীর মতো চেহারা ছিল আপনার, সেও বিবাহিত?
হ্যাঁ,
সেও বিবাহিত,
সেও বিবাহিত
এবং ডিভোর্স?
ডিভোর্স।
যে উপরতলা একজন থাকে সে বিবাহিত, সেও ডিভোর্স। নিচতলা একজন থাকে সে বিবাহিত, সেও ডিভোর্স,
সেও ডিভোর্স।
ওকে, উপর নিচে সবাই ডিভোর্স, মাঝখানে পড়ে গেছে আমাদের আজকের গেস্ট, দেখা যাক কি হয়। ওকে, হ্যাঁ বলুন। তারপর
তখন লুবি আমার বোনের সাথে খুব মানে বান্ধবী হয়ে যায়, শারমিন হয়ে যায়। তখন মানে দুজনে আমার লুমে আসে, আমরা যে আগের বাসা ভাড়া থাকতাম মানে ময়ের আব্বু, তার নামটা আমার মনে নাই, মানে আগে যে
আব্বুটাকে
ময়ের আব্বু মানে আমরা আমাদের সাথে একটা বাড়াইটিয়া
ওই আগের বাসার।
আগের বাসা
কোথায় ছিল?
আগের বাসা ছিল মানে গাজীপুর।
আমি একটা কিছু বুঝতে পারছি না যে আপনি ওখানে গাজীপুরে চলে গেলেন, এত ছোট বাচ্চা, আপনি ওখানে থাকেন, আপনার বাবাও একজন খুব ছোট্ট দোকানদার, তো আপনার এই ভরণ পোষণের খরচ আসতো কোথেকে?
না তখন তো আমি আবার একটা সোয়েটারে জব নিই,
ওইখানে গাজীপুর যাওয়ার পরে সোয়েটারে জব নিয়েছেন, আপনি নিজে নিজেই থাকতেন? আচ্ছা আচ্ছা, তো এই বাসা থাকা অবস্থায় আপনি আগের বাসার ঘটনায় গেছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, তো বলেন।
মানে মোর আব্বু তো উনি আমাকে বললে গাজীপুর চৌরাস্তা আসো, গেলাম। যাওয়ার পর বলতেছে ক আগে এক জায়গায় যাই, কই যাবেন? আয়ু যাই, ক গেলে বুঝতে পারবো জীবনটাকে জিনিস।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতির শব্দ পেয়েছি। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে স্বাধীন তার জীবনের অপ্রিয় সত্যগুলো তুলে ধরছে, তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক চার মিনিট পর। Royal Tiger Drink presents Jaha Bolibo, Sotto Bolibo, Recharge Yourself. 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Drink presents Jaha Bolibo, Sotto Bolibo, Recharge Yourself. চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। স্বাধীন আমরা যেখানটায় ছিলাম সেখান থেকে ফিরতে চাই। আর যারা ওকে দেখতে চান চলে আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজে, ফেসবুক ভেরিফাইড পেজ, এবং এছাড়াও আমার পেজটিতেও আসতে পারেন www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। আর যারা আমাদেরকে ফোন করতে চান, এখানে কনফেস করতে চান, এখানে এসে নিজের জীবনের ভুলগুলো স্বীকার করতে চান, ক্ষমা চাইতে চান, অপরাধী যাদের কাছে হয়েছিলেন তাদের কাছে আসতে পারেন, এখানে স্বীকার করতে পারেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন, এবং তার পরিণতি আপনার জীবনে কি হয়েছিল। আপনার দ্বারা হয়তো লাখো মানুষের উপকার হবে। আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ব্যাক টু ইউ স্বাধীন, আপনি যেখানটায় ছিলেন তারপর।
মই রাব্বু বলে গাজী বসুর রাস্তা আসো, তখন আমি গেলাম, যাওয়ার পরে বলতে এক জায়গায় যাই খুঁজি, চলো পৃথিবীটা কি জিনিস বুঝতে পারবো। তখন আমি বাসবো না কোনো জায়গায় ঘুরতে দেব।
আচ্ছা,
যাওয়ার পরে প্রায় অনেক কিছু ঘুরে আমার একটা বাসার ভিতরে নেই। ওই জায়গায় একটা মহিলা দরজা খুলে, তখন আমার কাছে এক টাকা ছিল না, আর আমি শুরুতে বলছি আমি আমার কাছে এক টাকা নেই, শুধু বাড়া আছে 10 টাকা। মানে আমি ময়রা বুড়ি কথা বলি, যে আছে গো বাড়া চিন্তা করো না। গেলাম, যাওয়ার পরে সে বলতেছে আমার হাতে একটা ফোন ছিল তখন একটু দামি, আমার কাছে খুব ভয় করতেছে, আমি ফোনটা দুই লাইকা দিতে তো শেষ, আর ময়রা বুড়ো চিনি না, মানে এমন একটা ভয় কাজ করে আমার। তখন বলতেছে এমএলএ কিছু করবা, তখন মোর আব্বুর আমি আঙ্কেল করে ডাকতাম, ঠিক আছে, আঙ্কেল করে ডাকতাম, পরে হতে পারে আমি কই যাম, হুট করে আমি কিছু করবো না, চিনি না জানি না, ও যাও আমি কিছু করবো না, তুমি যেভাবে যাইবা সেভাবে কাজ করতে পারবা, আমি কোনো টাকা পয়সা নেই, টাকা চিন্তা করো না। গেলাম, যাওয়ার পর তো লাইফে মানে কোনো মেয়ের সাথে কিছু করি নাই, মানে যে মেয়েটার কাছে গেলাম, মেয়েটা আমার লক্ষণ দিকে বুঝতে পারছি, মেয়েটার আমি দুইটা কম মানে প্রশ্ন করছিলাম, আপনি কোনো সুন্দর একটা মেয়ে কামরা কেন করেন, যে কোনো ছেলে বিয়ে করবো, আমি দুই জায়গায় না দেখতাম, আস্তে আস্তে বলতাম না, আমি লাস্ট টাইম আপনাকে বিয়ে করে নিতাম, মানে এই মেয়েটা এই কথা বলছি, মানে কোনো কথা নাই, এই কথা বলতেই হ্যাঁ মেয়েটা বুকে থেকে আমার নামাই দিছে, ও আর নেক্সট কোনো কথা বলবেন না, যে জন্য আছেন এই জন্য কাজ করে চলে যান। যাক, কাজ হওয়ার পর বাইরেলাম, তখন আঙ্কেলের বাসায় গেলাম, আঙ্কেলও এই কাজই করে, হওয়ার পর তখন আমাকে পাঠায় দেয়, পাঠায় দেয়, তখন তো নিজের প্রতি আলাদা একটা ইয়ে আসে। তখন এই কথাটা আমি আবার শারমিনটা বলি, ওই শারমিন আমার তো এইভাবে নেই, এইভাবে কাজ হয়ে যায়, আমি আমার লাইফে মেয়েদের সাথে কাজ করি না, শারমিন কথা হবে তো সকলে শিখতেছো, আমি কি তাই নাকি, মানে তখন তো শারমিনটা ভালো লাগতো, এইভাবে কথা বলি, মানে সরাসরি কথা বলি, ফোনে কথা কম বলতাম, আর লুবি যে ও আমাকে ফোন দিত, কথা দেখা কম করতাম, লুবি বলতো লাইতে 8টা 9টা 10টা বাজে তো বলতো, সাথে যেতাম আমি, আবার সাথে যেতে খুবই ভয় করতাম, লাইতে যেতাম হুট করিয়া, মানে একটা মেয়ের দ্বারা দেখলে মাইর দিব, এই ভয়ে আমি মাইতে যেতাম, গেলে জোর করে পাপি যেত আমি না করলো, তারপরে লুবি এখন তো ঘুরায় লুবি, আমি বলি না আমি সাত মিনিটে লাইক করি।
ওকে,
যাক একদিন একদম ফ্ল্যাট খালি, মানে আমারও ফ্ল্যাট খালি, ওরও ফ্ল্যাট খালি,
তার ফ্ল্যাট খালি,
মানে শারমিনের ফ্ল্যাটও খালি, আমার ফ্ল্যাটও খালি।
ওকে,
কে নেয় বাসায়? শারমিন আবার পাক করতেছে আমার ফ্ল্যাটে।
ওরাও কি আপনার সঙ্গে গার্মেন্টসে কাজ করতো?
মানে না, ওরা অন্য গার্মেন্টসে করতো, আমি সুইটারে করতাম। আমি যে একটা শেষ করতাম মিটিং এ, যে কোনো সময় ছুটি আনতে পারতাম, মানে নিজের স্বাধীনতা বেশি। এই শারমিন ধরুন রুম একা খালি পায়, তখন আমি ঘুমাই নাই, একটা বই আমি বুকে নিয়ে দুইটা ট্যাং মানে মাথা পশ্চিমে দিয়া আমি শুয়ে লিখি। তো শারমিন আবার আমার রুমের সামনে ছিল পাক চুলা, তো শারমিন হচ্ছে ডাবল পাক করতে, সামনে বাসা খালি পায়া, তখন সে মানে গেট লাগে আমার কাছে আসে। তখন আমি ঘুমাই নাই, কিন্তু ও বাচ্চা আমি মনে ঘুমাই গেছি। আমি একবারে সজাগ, তখন সে আমার গায়ে হাত দেয়, হাত দেয়া এমন ভাবে মানে একবার ডাইরেক্টলি। হ্যাঁ, তখন আমি সাধারণ গায়ে এইসব কি করতেছ, ও সমস্যা কি, তুই হিমের সাথে করতে পারছ? হ্যাঁ, তো তুই আমার সাথে করলে সমস্যাটা কি? তখন এই দিন কাজ হয়ে যায়। ও বলছে আর আসলে তখন তো আমার মানে প্রথম এটা তো দ্বিতীয়বার, তখন নিজের কাছে একটা ইয়া লাগিয়ে যায় তখন কাজ হয়। এইভাবে প্রায় মোটামুটি অনেক দিনই কাজ হয়েছে। তখন তো মানে আমি সাত মিনিট দেখে সাত মিনিট পাশে ঘুরি, লুবিটা বুঝতে পারছি লুবি ঈদ যে আমার ফোন দেয় সাদি আই ওয়ার দাও ফোন ধরি না মানে এসব করি। তো একদিন লুবির বলছেন, লুবি তোমার স্বামী মতো দেখতে হইলে কি হইব, আমি তো তোমার আসলে কোনো কিছু করি না, কথা বলে এতটুকু। তো লুবি অনেক কষ্ট পায়, কষ্ট পায় লুবি, একবার এই জায়গাতে বাসা সারিয়ে যাক। কিন্তু আমি বুঝতে পারি নাই সে যে ভালোবাসা না পাওয়া যায় মানে সে বাসা সারিয়ে গেছে। তখন তো শারমিনের সাথে আমার লেগুলা কাজ হয় কোনো কেয়া নাই। তাই শারমিনে যে রুমে থাকতো, রুমে মানে স্বাতী নামে একটা মেয়ে থাকতো, বর্ষা নামে একটা মেয়ে থাকতো, আর ঝুমুন নামে একটা মেয়ে থাকতো, তাই মানে তিন চারটে মেয়ে থাকতো। তো বর্ষা আবার একটু একটু টের পাইতো, বর্ষা অনেক ভালো এক নামে, তারও ছোটোবেলায় বিয়ে হয়, স্বামী সংসার করতে পারে নাই। হ্যাঁ, সে আমাকে অনেক বুঝতো। তখন আমি তো গাজীপুর গিয়া কাগজ পাতি নাই বিদায় আমার নাম দিয়ে স্বাধীন, আমার গ্রামের নাম ছিল অন্যটা। তো স্বাধীন ভাই আপনি একটা ভুল পথে আগাইতেছে, আমি আমার ওর কথা বেশি ইয়া করতাম না, আমার কথা শারমিন দেখতে অনেক সুন্দর আর কাজ কাম সবইও। আসলে সেক্স সম্পর্কে কি জিনিস, শারমিন আমাকে ভাঙ্গে ভাঙ্গে বলতো, তখন তো আমার কাছে খুবই ভালো লাগতো, তখন ওর সাথে অনেক দিনে মিলন হয়। তো শারমিন হুট করে একদিন তো মানে মানে অন্য এক জায়গায় সম্পর্ক করতো, গেছিলে দেখা করতো, আমি গেছি অফিসে, কিন্তু আমাদের পাশে বাড়ি মানে পাশে বাড়ির এক বাড়িওয়ালা মানে মোটামুটি অনেক বাড়িওয়ালা ফুলা লাগে সম্পর্ক আছে, নাম আছেন সাদ্দাম, সাদ্দাম বাসা ভাড়া থাকতো, আমারও কাজ করতো একটা ছেলে লফিক, লফিক আমাদের কই দেখো কিরে তোর পাখিরা দেখলাম এক ছেলে ঘুরতে, আমি কোথায় নাকি যে বাসায় আসলাম ছুটি নিয়ে, তো সত্যি সত্যি দেখি ঘুরতে গেছে। তখন তো মানে আসলে এত কষ্ট লাগে লাগছে মানে বুঝাইতে পারবো না, কিরে আমার এই কাম করে আরেক ছেলে ঘুরতে যা, এটা তো হয় না। তখন তো নিজের কাছে খুবই কষ্ট লাগলো। তারপরে শারমিন আবার এক অফিসে যায়, অফিসে যে ছেলে চাকরি দেয় তার সাথে সম্পর্ক করে, করে তো শারমিন মানে আমার তিন জায়গায় সম্পর্ক করে। এটা আবার আমি ধীরে ধীরে বুঝতে পারি, তখন আমি আমার মানে যে এলাকায় থাকতাম, এই এলাকায় একটা বাড়ি ছিল, খুবই মানে খুবই মাসতাম, মানে হেলাগের মোটনটা আমি ভালো চলতাম, অনেক সময় টাকা পয়সা নিত, বা অনেক সময় টাকসাক দিত, হ্যাঁ কাজকাম করে দিতাম। হ্যাঁ, হেলাগে আমার ভালো সম্পর্ক হয়, মেয়ে তো এটা বুঝতে পারে, বুঝতে পারে আমি চলে যাই, মেয়ে আবার আপন খাওয়া তো এলাকা সম্পর্ক করে মানে হৃদয় সম্পর্ক করছে করে বিয়ে হয়। তখন তো আমি একবারে খুবই পাগল, কিরে ও গেল গা হুট করে, লুবি ও গেল গা, দুজনে গেল, মানে তখন তো আমার খুবই মানে মানে মিলন করতে হতে আলাদা নেশা হয়ে যায়,
মানে এই জিনিসটার প্রতি আপনার ধরনের নেশা হয়ে গেছে,
নেশা হয়ে গেছে। তারপরে এই আঙ্কেল আবার হুম দিলাম, হ্যাঁ আঙ্কেল আমাদের টাকা আছে আমি যাবো, তো আঙ্কেল আবার নিয়ে গেলো, তো অন্য বাসে নিয়ে গেলো আবার। হ্যাঁ, সেই বাসায় টাকা দিয়া এদের প্রথম টাকা দিয়ে আমি এই কাজ করি। কিছুদিন যাওয়ার পরে যে ওর যে বোন মানে সাথী, তখন আমি মানে আসলে মানে টাকা দিয়ে কতদিন করবো, আমার মানে আমি ভাবতেছি মানে মেলাবো সাথী হওয়া মানে এমনই খারাপ ধরন ছিল, ওর মধ্যে খারাপ মতো দিছে না, কিন্তু ও কথা বলতে 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 হ্যাঁ মানে ওর গায়ে হাত দিয়ে ও আর আমার কিছু বলে নেই, ঠিক আছে যত বসে তো কাজ হয়, কাজ হয়। তো সাথী আবার অনেক ওর এক বান্ধবী ধরো পাখি পাখি লোক আমার সম্পর্ক করাই দিছি, মানে আমি সাথী লোকের সম্পর্ক করি, সাথীর সাথে মিলন করিয়া করি, কিন্তু আবার পাখি লোকের সম্পর্ক করাই আছি, পাখির লোকে আমি সম্পর্ক করি, সাথী সব জানে পাখি, পাখির লোকের মাইতানতে ঘুরতে যেতাম, মানে ঘোরার মাইতে জায়গায় যেতেছে আমার এলাকায় যদি ঘুরতে যাই স্থানীয় ফুলা হান দিতে দিতা আমাকে দৈরা বলে টাকা দি না হয় খবর আছে মাই দুধ দিব এভাবে টাকা পয়সা নে, তখন আমি পাখির সাথে মিলন করি মানে পাখির সারি নাই। তখন আপা আমার এটা বুঝতে পারে, বুঝতে পারো বলে আমাকে বলে তুই তো ভালো ভাবে চলতে পারো লোমে টাকা, যদি না পারো তুই চলে যাস, তখন তো টাকা পয়সা কামাই করতে পারি, আমারই কথা বললো আমি থাকবো না তোমার সাথে, গেলাম মেসে। যেদিন গেছি সেদিন বুধবার না বৃহস্পতিবার হইব, আমার তো খুবই খারাপ লাগতেছে জীবনে গল্প বলতেছে ধরেন, তারপরে আমি আর তুই তো বন্ধ করতো বেটান দেখান দেয়া, তুই ইতে বেটান দেখান দেয়া সেলিম ভাই, মানে এসব বলতাম আমি। সেলিম ভাই বলে তুই বুঝবি বুঝবি, এখন বুঝবি না ঠিক আছে। তখন মানে এই পাশের লোক এক ম্যাচ ম্যাচে চাকরি করি, আমার রুমে থাকতো শাহিন আর ইয়া সেলিম, থাকতাম যে ওকে চাকরি করতাম শাহারিন, আমার পাশে মেশিন কাজ করতো একটা ছেলে, মানে এই ছেলে নাম ছিল লবিন, লবিনে আবার সম্পর্ক হচ্ছে সুমি নামে একটা মেয়ের লগে। একদিন দেখাই দিল সুমি, তো বলছিল সুমি আপু দেখতে খুবই ভালো লাগে, সুমি তো আমার কুয়ে বইছে কতটা জুতো ব্যাপারে, হ্যাঁ আমার বৃত্তি একটা জিত গেল গা সবার সামনে, আমার জুতো ব্যাপারে বই কথাটা বললো এটা তো মাইনে নেওয়া গা। লবিনে আমার কথা হচ্ছে আমি লবিনের সাথে তাকে মিল দিই, মিল দিলাম লবিন গেল গা ঈদের মধ্যে বাহিরে, মানে তার বাড়িতে গেছে, তখন আমরা চাষের লগে জমি নিয়ে জগে বিদায় আমরা বাড়িতে যাই না। তো ঈদের দিন বিকালে সুমি মানে এক ধান খেত দিয়ে আইতাছে, আমি যাইতাছি মাঝখানে দেখা, তো এখন ঈদের দিন সুমি বলতে ভাই কেমন আছেন, তখন তো আমার মনে জিত আমি সেম দি তুই আমার জুতো বাইরে বি তোর আমি শিক্ষাটা দিমু, হ্যাঁ তা বন্ধু ভালো আছে। তখন সুমি সুমির বাসায় নিয়ে গেলো, সীমা সময় খাওয়াই দিল আমার, আমিও খাইলাম, এখান থেকে মানে ওর সাথে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক আগাইলাম। তখন লবিনটা বলছে লবিন তোর প্রেম গেল আমি প্রেম করি, তো লবিন আমার বলতেছে তুই জিন্দিগি দিতে পারবি না, ক প্রেম কি বক্ত প্রেম করি আমরা তাই নাই, তুই দেখিস তোর প্রেমিক আমি বিশ্বাস নিব বিয়ার করবো না, ওর সাথে মনে কাজ দিয়ে আমি ধরলাম হ্যাঁ আমার খাওয়াইবো। তো ভালো কথা সুমির সাথে আমরা কথা বললেন, সুমির সাথে আমি কন্ট্যাক্ট করি এটা আবার লো মানে হ্যাঁ জানতো না, তো সুমির সাথে কথা বললি মানে তখন সুমির ভাই বুঝতে পারে, সুমির ভাই আমার উপরে একটু জিত মানে আমাকে বলে ওর সাথে মিশবা না ওর কাছে যাইবো না, তখন তো আসলে একটা প্রেম করতে পারি নাই ইমন করে হঠাৎ হয়ে গেল গা। তখন শাহিন যে আমার রুমমেট তাকে আমি শেয়ার করতাম কিরে এই ব্যাপার, তো শাহিন আবার বলতো এমনি এমনি এখন যাইস না এভাবে না যাও তুই ভালো। তখন এই সুমি আম্মু মানে একটা লোকের খাওয়াইতো টাকার বিনিময়ে, এই লোকটা আবার ছিল আমাদের পাশে টানাই, হ্যাঁ তো লোকটা অনেক জ্ঞানী ছিল, লোকটার বলছেন কই আপনার বাড়ি কোথায়, এই লোকটা ছিল আবার নারী শিশু আসামি মানে পলাই ওই জায়গায় থাকতো, হ্যাঁ জায়গায় আমি বলছিলাম তো আমি সুমিকে প্রেম করবো, তখন হ্যাঁ আমার পাশে তানায় কোথায় কো তুমি আমার পাশে তানায় তুমি বলছো সমস্যা নাই। তখন তো মানে হেলাগে লগে সুমির বাসে যাই, সুমির ভাই আমার কিছু বলতে পারে না, এইভাবে যেতে যাই যেতে যাই সুমির বলি আমি সুমি মানে ভালো লাগে ভালোবাসি, তো সুমি আবার এই দিন কোনো উত্তর দেয় নাই, পরের দিন আমাকে বলছে ঠিক আছে ভালো ধন বাসো আমরা বিয়ে করার পর আমরা কাছে কাছে আসবো, তার আগে কোনোদিন আসবো না। হ্যাঁ ওর আমি মনে করবো তোমার মাথা দোষ, দেহ মানুষ তো দেহতে কিনতে পারো না মন পাওয়া যা, ওর এই কথা বলি তো ঠিক আছে, তো যাই মাইতে মাইতে তো প্রায় মানে অফিসের উপরে কাজ নাই ঠিক আছে, সুমি অফিসের উপরে কাজ নাই, আমি টের পাই গিয়া সেই জায়গায় প্রথম ওকে আমি একটা পাঠিয়ে দিই দিয়ে আমি মানে এই জায়গায় থাকি নাই চলে আসি, এটা আবার আমার বড় ভাই ফাইল আছে, আমার বড় ভাই আমার শাশুড়ি আছে, তো তুই এত খারাপ বুঝত কেন, আমাদের ফ্যামিলি মাইতে এমন নেশা নাই নিশা নাই অনেক খেয়েছে মানে এইসব মানে খুব শাসে তোমারে, হ্যাঁ আবার এখান জায়গায় স্থানীয় গুলা হন কিছু করতাম না, তারপরও মানে আমার উপরে দুইটা টাকা বসে নিত মানে মনে হয় মানে এরা মদ খাইতো টাকা বসে নিত, তখন আমি মানে দেখতেছি আমি যত ভালো হইতে চাই কিন্তু ভালো হইতে পারি না, সময় সে সম্ভব করি সময় যে আমার কাছে জুতো বাইরে এবো এটা তো আমার মনে হিট আছে। তখন একদিন গেলাম হিসেলের লগে দিয়েছিল বাচ্চা হিসেলে, তো মানে একদিন শুরু করেছি ধরায় ধর আমি ধরায় ধরলাম পাপড়ি সাপড়ি দিলাম, রোজার দিন এদিন ঠিক আছে মানে ইফতারি আগে আগে মানে সুমি যায় আর আমি বাবা যাই, সেই জায়গায় সুমির আমি মানে ও হইতে চাইছিল না ওটা পাখি হেপতে দিদি এই জায়গায় বসে থাকি করে ফেলি ছাদের উপর। আমার জীবনে এই সর্বপ্রথম একটা মানে সতী মেয়ে পাইলাম তার লাইফে প্রথম পুরুষ আমি, দেখ ওর সাথে কথা হয় আমি সাত দিন পরে বলতেছি আমার বাসা তো নাফ দেশে গেছে হি কালি, আমি কয়ে বলছি আমি কই তুমি তো আজকে আমার বাসায় না আসবে এই জীবনে তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না, তখন তো সুমির সাথে মিলন হয়ে গেছে সুমি আমার কথা শুনতে বাধ্য সুমি আসে, এদিন আমার মিলন করি এই মিলনটা আবার একজন টেরফায়া স্থানীয় কুলাহন্তে কুয়াতে প্রায় আমি দিদিতে 5,000 টাকা উপরে দিই, তারপরও আমাকে ব্যাকমেল করে টাকা নেয় হ্যাঁ মাইর দূর করবো এমন কিছু শুধু ব্যাকমেলই করতে আসে, তারপরে কি করি কি করি এখানতে আবার আফারে বলছে আফার যাই করছি ভুল করছি আমি সব ছেড়ে দিছি, আফা আবার আফার সাথে আমাকে নিয়ে আসে, আমার পর অতি প্রথম যে আবুলের বাসে থাকতাম সে আবুলের বাসে আমাকে নিয়ে যায়, প্রথম তো হাবলা মানে বুঝতাম না, তখন তারপর তো আমি অনেক মোটামুটি ভালো এ আছে গা লুমা তো আগের বন্ধুত্ব বন্ধুত্ব আমার বোনের লগে আছে। তো লুমা অনেক সময় হতো লেখাপড়া করে, একদিন লুমে গেছে, লুমার আমি কোথায় বলতে গায়ে যে হাত দেয়, ও আমার চুড়ে তখন তুই কি করবি, মানে ও লেখাপড়া করে, ওর এই কথা কইছে ও উত্তর দেয় না। এবার দেখবেন শনিবারে সকালে ভুড়ে গেছে, মানে হেন তো পাশে মনে হয় আফা মনে হেন আছে, আফা আবার এদিন গেছিল বাড়িতে, ওরা জানে না শুনে ভুড়ে গেছে। আমি দরজা লাগাই দিয়েছি, আমি কিন্তু সমস্যা কি আই হতা আমরা এখানে করতে 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 লুমার সাথে আমি শারীরিক মিলন করি। এটা বড় পাশে লাস্টে টের পাইছি লুমার সাথে মিলন করি, তখন তো লুমা আমার কথা শুনে মানে কোনো কেয়ার নাই, কারণ বাসনা দিয়ে কোনো ছেলে নাই, ওর বাসে মাঝে মাঝে এই কোনো ছেলে পানা আমার দিয়ে বাধা সাধারণ আমাকে লুমার মা লুমার সাথেও করি সুইটি দিলে একবার ব্যাক করছিল, কোনো কেয়ার নাই ঠিক আছে। মানে এদের আমি আসে নষ্ট হতে চাই নাই, কিন্তু তখন শয়তানে বসে ওকে নষ্ট করি, করে পর তখন আমি আফারে কই এই বাসায় ছেড়ে দিই, ওই বাসায় থাকলে হ্যাঁ আমার এই হচ্ছে আমি এই দুটো মেয়ে লাইফ নষ্ট করে দিছি। সত্য কোনোদিন চাপ্পা থাকে না স্থানীয় মেয়ে, দুদিন আমার ফান দিয়ে ফালাইতে পারে তাই আমি জীবনে মরে যাবো। কি কথা বলছি বলার পর যা বলতেছে কো তোর তো আমি মানুষ হতে পারবো না, তুই কি করবি? তারপরে আমি এক কাজ করো তুমি তোমার জায়গা থাকো আমি জায়গা, তখন আবার লুম সাইড অন্য জায়গায় গেছে গা, আমি আবার আলে দেখেছি গা, কারণ আমি যে অপরাধ করতেছি এটা শাস্তি না আমাকে পাইতে হবে যাইতেছি গা। তখন প্রায় ছয় মাস যাওয়ার পর আগে যে লুমে ফ্লাটে থাকতাম সেটা আবার খালি গেছি, তা আবার নিয়ত হয়েছে ছয় মাস আলে দাদা কে মানে কোনো এয়া পাইছে না, সে খারাপ লাইনে পাইছে না, আপা আবার হি লুম নিয়ে আমাকে নিয়ে আসে নিয়ে আসে। তো আমি আবার কিছুদিন খুব ভালোভাবে চলাফেরা করি, অপরাধ জীবনটা মানে আমি আর ধরেছি চাই না। স্থানীয় পোলারা মানে আমার এসব করে বিদায় আমাদের টাকা পয়সা নেই বিদায় করি, যে মেয়ের জন্য টাকা দেবো তা গিয়ে নষ্ট করবো, মানে আমার এমন একটা নিশ্চয় সবসময় থাকতো। আফা আসে আমার পর খুব ভালোভাবে চলাফেরা করি, আর দুই তিনটা ভাই আছে আমাকে বোঝা এসব কেন করো, তাই যে এত কেন একটা মেয়ে আসবে, আসলে চিন্তা ভাবনা করলাম না মানে এটা জীবন না। করতে করতে তারপরে তো এখানে সাথী দুমুর বসে আর থাকে, সাথে সাথে তাকেও এইসব কাজ করছি, সেই সাথীরা আমি আর করি নাই, সাথীর বলছি আমি মানুষ যাই করুক সব বাদ, এখন তুই আমার ভাইয়ের মতো ভাববি, মানে সাথীরা বলছি। কিছুদিন পর এই শারমিনা আবার ফেরত যাই টাকা, তখন তো আমি মানে শারমিনা দেখে আমি কই কিন্তু তুই আমার হাতে গেছ গা, আর তুই আমারই তো সব শিখাইছ খারাপ জগৎটা, মানে তুই আমার শিখাইয়া আজকে তুই যাইবি গা, এটা তো হয় না, আমি যত ক্ষতি তুই যতদিন থাকবি তোর সাথে এইসব কাজ করবো। তখন শারমিন মানে আমার সাথে এইসব কাজ করতে লাগি না, জোরপূর্বক ভাবে সে মানে তাই সবসময় করি, মানে চান্স পাইলে কোনো কথা নেই, কারণ সে তো আমার শিখাইছে, আমার কিছু প্রশ্ন করলে আমি বললাম আমি তো খারাপ করি নাই, তুই আমাকে খারাপ বানাইছ। হ্যাঁ তখন এটা করতে করতে তখন এক পর্যায়ে শারমিনরা এরা দেশে যায়, সবাই দেশে যায়, বাড়ির লুম্বারা সুম্বারা আটটায়া মানে এরা আর আসে না, মানে একবার ফলে গেছে গেছে। তা আমি তো আবার শারমিন যাওয়ার পরে একবার ভালো গেছি, আমি আমার লাইফে এখন মেয়ে আনবো এটা আমি ভাবি না, তা আমার কথা থাকি করতেছি খাইতেছি ঘুমাইতেছি, আর হ্যাঁ সুমির সাথে যে কামটা করছি সুমির ভাই খুব শাসাইতেছে। হ্যাঁ শারমিন যাওয়ার প্রায় এক মাস পরে সুমি বোধ হয় সুমির প্রেগনেন্ট, আমার মাথা নষ্ট হয়ে আছে। আমাকে দেই তারপরে আসলে ও পেকনিক না কিন্তু আসলে যে মানে কোন ও মানে আমাকে বলছে আমি আছে না আসলে মা হইতেছে মা হচ্ছে ইমন লাগতেছে, ও যে লাইফে কোনো কে হয় নাই, এক ডাক্তারে বাইল দেয় 5,000 টাকা নেই কিন্তু আসলে কোন প্রেগনেন্ট ছিল না, এটাই মানে মেনে
আপনাকে ব্ল্যাকমেল করেছে,
ব্ল্যাকমেল করে 5,000 টাকা নেই।
ওকে
হ্যাঁ তখন আমি কই আমাকে ব্ল্যাকমেল করে 5,000 টাকা তুই নিলি কিছুদিন মিলন করে দেখা আমি আবার এই যাতে যাই হিরা দেখেছি গাছি পুষ্ট রাস্তা। আমার এক আন্টি আছে, আন্টি বলতো আমার সাসার বউ বুঝলেন, এটা আবার মানে আমার সাসারে তুই অন্য জায়গায় বিয়ে বইছে দ্বিতীয় স্বামীর লগে, তা হ্যাঁ এলার লগে আমার যোগাযোগ করে আমি এলার বাসায় আসি, আসার পর অতীত যাচ্ছিল সব বাদ, কাজ কাম করতেছি বেতন পাই প্রায় 12,000-14,000-15,000, আমি 19,000 টাকা স্যালারিও পাইছি, এবার এসে 15,000-16,000 মানে এমন বেতন পাইতাম, কিন্তু আমার বাড়িতে টাকা দিতাম 2,000-3,000-4,000-5,000 এইভাবে, আর হিতে টাকা দিতাম না মানে হিতে উড়াইতাম। এই বাসায় ছিল আমরা এলাকায় দুইটা মেয়ে, একটা সাইডে থাকতো আর আমার লুমের সামনে থাকতো আমার এক কাকিমা কাকিমার লুম, আমার অপর সাইডে থাকতো আরেকটা মেয়ে তার স্বামী মিলে তাহলে বিদেশ, আর কিছুদিন চললো তখন আমরা এলাকায় যে দুইটা মেয়ে তাহে দুইটা হয়েছে আমরা মেম্বারে ভাগ নিয়ে, হয়তো কোনো মানে এটা আমি মানে বলতেছি না, একটা মেয়ে আমার খুবই পছন্দ করতো, তখন একদিন আর কি করে বলছে মানে যে পছন্দ করতাম আমার কিছু টাকা দরকার মানে কিছু টাকা দিত, তখন আমাকে 2,000 টাকা দেয়, মানে বলতে দিয়া দেয় মানে আমি দিমো, আমি ওকে বলছি আমি টাকা কোনোদিন পাইবি না। আচ্ছা ঠিক আছে, মেয়ে তো একবারে সাদা সিধা আর আমার গ্রামের পায়া, আমাকে দেয় টাকা ভাঙিয়ে খাই। তারপরে মানে এমন একটা ইয়া ছিল, এলাকায় দুইটা মেয়ে ছিল, দুইটা মেয়ে মানে একটা মেয়ের নাম ছিল সালমা, একটা মেয়ের নাম ছিল শেলি। তো শেলি যেটা এটা আমার খুব পছন্দ হতো, টাকা দেয় টাকা আমি খেয়ালাই। তো আমি মানে এমন একটা সমাজ দুজনে নিতে পারছিলাম দুইটা মেয়েকে নষ্ট করতে পারে, শুধু নষ্ট করি না কই না ওকে নষ্ট করবো না, কারণ ও আমাকে গ্রামের একটা মেয়ে, ওকে নষ্ট হতে গেলে আমাকে দূরে লাগবো। মানে এমন একটা কাজ সবসময় করতো গ্রামের মেয়ে, দুধু আমার মানে ও মুখ ভাঙে কই যাবো আমাকে নষ্ট করছে, আমাকে বিয়ে করতে হবে।
কারণ তখনও কি আপনার এই যে ঘটনাগুলো আপনি বলছেন যে সময় চলে গিয়েছেন আপনি, তখনও কি আপনার এই মামলাটা রানিং ছিল?
হ্যাঁ
তখনও রানিং,
এখনো মামলা চলতেছে,
এখনো আপনি ওই নির্যাতন মামলার আসামি?
হ্যাঁ এখনো।
মানে হ্যাপি মেয়েটা মামলা উইথড্র করেনি?
না না করে নাই।
খুব বলুন তারপর।
তারপরে যে পাশে যে স্বামী থাকতো বিদেশ, এই মহিলা একদিন একই করে বলছে আমি কইতে বাই আই না একজনও দেখি না, আমরা তো দেখা শখ হই, আপনি থাকেন কিভাবে একা একা? আসলে আমি মহিলা বলতে কোনো সময় খারাপ নজর দিই নাই, ঠিক আছে। আমি একটা বড় বোন যেভাবে দেখাই ওকে এইভাবে সম্মান করতাম, ঠিক আছে। তখন ওই মহিলাটা আমাকে মানে ডাইরেক্ট আমার বাড়ির কাছে বিচার দেয়, আমার কাকি মারতে বিচার দেয়, আবার নিজেকে নিজের মনটা ভালো দিলাম, কিরে ভালো তো কোনো মূল্য নাই, ভালোই লাভ করিল কি। তারপর সেই জায়গায় যাই, সেই জায়গায় গিয়ে আবার মানে আমার অফিসের পাশে এক মেয়ে ছিল, তারে আবার একটু একটু মানে ইয়া মারি, মানে সম্ভব কোনো কর্ম মানে এমন ইয়া মারি, এরকি বেরকি করি, ফোন নাম্বার এনে ফোন শুন দিয়ে। তো এমন যাইতে 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 আমার গ্রামের একটা ছোট্টবেলা বন্ধু, ওরা গ্রাম থেকে মানে একবার ছোটবেলা বাইরে বসেছিলাম, দিলিসলাম
জি
মানে দিলিসলাম একটা সম্পর্ক নাম সুমি, ও দিলিস আমার জীবনে ওর প্রথম, এই সুমি ৭৮টা ফ্যাম বসে ওর লাইফে। থাকার পর রাস্তায় তাই দিব আর প্রতিদিন মোবাইল বিল দিব, তো ঠিক আছে। তখন আমি সুমির সাথে কথাবার্তি বলি, মানে এইভাবে কথা বলতাম সুমির, কিন্তু সুমির জীবনে ৭৮টা ব্যাংক করছে, আমি ৭৯ নাম্বার, আমার তো টিকতো ওই জায়গায় গেলে সুমির লাগে। প্রথমে যখন বললাম আমার এমন এক জারি মারলো মানে করার মতো নেই, তখন আমি বলছিলাম আমি আছে না আমার দিলিস নামের বন্ধু, আমি বেড়াইতে আসছি, আমি আপনি দেখতে চাই, মানে এইভাবে কথাটি বললাম। কথা বলতে বলতে আস্তে আস্তে ধীরে ধীরে মানে সুমির মানে একটু আমার প্রতি নরম হইতে আসছে, আর সুমির যা বললাম তাই করি, কিন্তু আমি তো ওর উপরে প্রতিশোধ নেব এটা কল্পনা ভাবতে পারে নাই, সুমির আবার বাপ নাই। তার ভিতরে আমার বোনে আমার আপন বড় বোনের জায়গায় সম্পর্ক হয়, তখন ছেলে ফ্যামিলি আমার ফ্যামিলি মানে তাকে প্রস্তাব দিছে, তখন দুয়া ফ্যামিলি আজই মানে বিয়ে হইব। তখন আমার বোনটাই এমন অনেক ভালো মানে পাঁচ নামাজ হতো, মানে আসলে আমি যে লাইনে গেছি অর্ধেক অর্ধেক আমার বোন এইসব কল্পনাই করে নাই। হ্যাঁ যে ছেলেকে ভালোবাসতো ওই ছেলে কাছে মানে বিয়ে মানে ফ্যামিলি থেকে মাইনা নিছে। এদিন আবার আমি যাবো মানে আমি থাকতে আই বলছি জোর রাস্তা বিয়ে হইব সাইনবোর্ড গাজীপুর, তো গেলাম গাজীপুর সাইনবোর্ড, আমি যাই না যাওয়ার পরে জায়গা ১২টা বাজে গেছি লাইটে ১২টা। তারপরে যে দুলা ভাই আমার মানে ওর সাথে আগে পরিচিত ছিলাম, তো খাওয়া দাওয়া করছি বিয়ে হয়ে গেছে, তাই বসে আমি কই এখন থাকবো কই, তাই আমার বাসায় চলে যাই। তো বাসায় গাজীপুর সাইনবোর্ড নামলাম মসজিদ মার্কেট, নামার পর যে মেয়েটার আমি দেখে মানে বলছিলাম ভাবি মানে ভাই কই ভাই যে আসে না আমার যে পাশে ভাড়া থাকি আমার বাড়ির বাড়িতে বিচার দিছে, এই মহিলা কন্ট্র পাইতেছি আমার পিছন থেকে আইতেছে আর এক ছেলে পুরাইতেছে কতলি যাইবে। তখন আমি অবাক হয়ে গেলাম, মেয়েটাতে মানে এমন এমন লাগে, আমিও কেউ বলি আমি কতলি যাইবেন আমার মানে আমি যে জায়গা নিই ওই জায়গায়। হ্যাঁ তখন তো মানে বুড়া দেখায় আমি, হ্যাঁ তখন আমি বলি আমি ৬০০০ টেলে যাবেন, কারণ আমার বাসায় থাকতে হবে আমার সাথে, কারণ আপনি মানে কতটুকু ভালো আসতে তোমার কাছে ধরা খাই গেলেন। হ্যাঁ সে একটা কলকাতা ছিল কিন্তু সে একটু একই মাধ্যমে সে মানে আমাকে হেঁপাই দিচ্ছে। তখন আমি শুধু এতটুকু বলছি কালকে সকালে দেখবেন ঠিক আছে আমার এই বিচারের পরিণতি, যে তার পরিণতি কি হয়। আমি তো ১২টা আবার এবিসি লিডু হুন্যা তখন ঘুমাই গেছি, মেয়ে তার বিতে বাড়ি লম্বা ট্যাটু দিয়া আমি ঘুমটা ভাঙ্গারে ঘুম ছেড়ে গেছে কলকাতা, তখন ঘুম দুইটা তো দিয়ে নাই। তারপরে আমি ঘটনা বললে কি হইব, তখন বলছে আমি এই ঘটনা তুমি মেয়েটা খাই না মেয়ে জানে গেছে, ঠিক আছে চাকরি বাকরি চোরাস্তা করতেছি। হ্যাঁ আবার লিপুন নামে একটা খুব বড় সন্ত্রাস মানে তার এক দেশে লোক আছে শুধু বন্দুক লিয়া মানে গোলাগুলি করে, এত বড় সন্ত্রাস ওর দুই তিনটে শিষ্য লোক আমার পরিচয় হয়। হ্যাঁ তাহলে লিপুনের সাথে আমি ভালো একটা আন্টেস্টি নিয়ে যাইগা, সে আমাকে বলে কই চাকরি বাকরি ছাড়ো কদি একটা কাজ করো মাসে ও ২০-৩০ হাজার ট্রেন নিয়ে কামাই তারা।
তো প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা স্বাধীন। আমরা এখান থেকে ছোট্ট একটা বিরতিতে যাব, মাত্র পাঁচ মিনিট পর আপনার কাছে আমরা আবারও ফিরব। সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2। ফিরে আসছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
এখন সময় রাত একটা। প্রপার্টি লেন্স ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত একটা। প্রিয় শ্রোতা, আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর আজকে এখানে স্বাধীন কনফেস করছে। স্বাধীনের কাছে আমি আবারও ফিরতে চাই। যারা ওকে দেখতে চান, চলে আসুন আমার ফেসবুক পেজে, www.facebook.com/kibriya.arje। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.arje। পেজে আছে আরজে কিবরিয়া নামে। And please like this page. Like দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের জিবিএসবি এবং হ্যালো 8920 এবং অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোরও মেম্বার হয়ে যাবেন। আপনারা চাইলে ইনবক্সে আপনাদের জীবনের স্টোরিটা লিখে পাঠাতে পারেন, ফোন নাম্বার দিয়ে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আরেকটি কথা প্রিয় শ্রোতা, যারা আমাদের এখানে ফোন করে কনফেস করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09613-892-892। আমি আরও একবার বলছি 09613-892-892। স্বাধীন, আমরা যেখানটায় ছিলাম ঠিক সেখান থেকে ফিরছি, বলুন তারপর।
তারপরে 30,000 টাকা পাবো এমন একটা মনে লুপ নেই, তারপরে এইসব কাজ করি নাই। তারপরে আমার মনে, আমার আব্বু মাঝে মাঝে বলতো কি, তুই আমার একটাই পুত্রও, তোর কিছু গেলে আমি কি করবো, এইসব চিন্তা ভাবনা
করি। তখন কি আপনি জানতেন যে কি ধরনের কাজের জন্য আপনাকে অফার দিচ্ছে বা কিছু?
না না, মানে এটা না,
তখন আপনি জানতেন না?
জানতাম না তখন। অনেক সময় বলতো এনে এক লিভার নিয়ে যা, তুই ট্যাক্স চালাইতে পারোস নি। মানে এমন কিছু বলতো, আমি কই না আসলে, মানে আমি এইসব চাই না, পরবর্তীতে আমি নিব। তখন শুধু সুমির সাথে কথা বলি আমি, তখন সুমিরে অনেক প্রকারে বুঝাই, ভালো হও এ হও, কিন্তু সুমির তো বুঝে না। ও দেখি মানে আমার লাইন লাগে আরো 6-7টা লোক কথা বল। এক পর্যায়ে আমি ওর মোবাইল ইয়া করে, হ্যাঁ 6-7টা নাম্বার আনি, 6-7টা ছেলের সাথে কথা বলি। এই 6-7টা ছেলে বলতেছে কো ভাই আমার লোক ফেম করে, ভাই আমার লোক ফেম করে। আমি কই কি করা যা, তারপরে এসে ওর মারে হাত করি, সুমির মারে বুঝাই বুঝাই বাজায় তো সুমি মারে বুঝানি। পরে সুমি আমার খুবই ভালো জানে, তখন ওর এক বান্ধবী আছে, বান্ধবীরে বুঝাই। মানে আমি টোটাল লাগে সুমির চার পাশের প্রতিবেশীর হাত করলাম। মানে ওর কাছে যাইতে গা বহুত টাকা নষ্ট করছি। হ্যাঁ, তারপরে ও মানে এইভাবে সম্পর্ক করতেছি, ফেলা যাইতেছি। একদিন সে একটা খেল হইব জাজুর, আমি বুঝ থাকতাম তো, কারণ আমার আগে বন্ধু বন্ধু বান্ধব আছে জাজুর খেল হইব। আমি এই জায়গায় মানে আমি একটু ঘুরে গেছি, ঘুরে যাইতে গিয়ে মানে একটা মসুরা আছে, মসুরা আমি যে মাথা যাইতেছি সেই মাথা যে সারমিন, মানে আমার আগে মানে যে খারাপ বানাইছি এই সারমিনও এখন যাইতেছে। সারমিন তো অনেক মুড়া হইয়া থাকা, আমি সারমিনটা চিনি না, আমি যেমন আছি ঠিক এমনই। তারপরে তো শারমিন বৃষ্টি দিন ছিল, মানে আমি ওইতে একটু হারিয়ে গেলে শারমিন দেখতে দিব, মানে শারমিনকে হারলে আমার দেখতে দিব এমন একটা রাস্তা ছিল। তখন শারমিনটা দেখে আমার দিকে খুব ভয় পাইছে, কিরে আবার স্বাধীন জায়গায় পড়লো। আমি তো আবার শারমিনটা চিনি নাই, আসি না কাটতে গেছি গা শারমিন আমার ফাঁসে গিয়ে, শারমিন বাসুন মানে শারমিন নিয়ে পরীক্ষা করছি, শারমিন তখন ডাক মেরে দিই, এ স্বাধীন শারমিন তুমি এ জায়গায় অনেক মোটো হয়ে গেছো। তখন তো আমি কই সেন্ডি, তুমি আমার থেকে গেছো গা কইতা হয় ঠিক আছে। রণহীরার কাছে সাথে বিয়া হয়েছে, তার জামাই নিয়ে আলাদা লুমে থাকে, মানে এক বাড়িতেই আলাদা লুম নিয়ে থাকে। আর শারমিন জুমুর জুমুর মা আইছে দেশেতে, ওর দেখে এক লুমো, তখন আমার লুমে নিয়ে গেল, তখন ওদের মনে ভয় হয়েছে যে যে বাসাতে ফলাই গেছিল গা টাকা না দিয়া, এটা আমি কুয়ে দিই ওদের গোপালে খাইবি আসতে, সেই বয়ে আমার কুয়ে সম্মান করে জুমুরে মারে কইছে আমার কথা না শুনলে মনে কোনো বার বাবা যাই এলাম। হ্যাঁ তখন তো শারমিনের সাথে মানে আমি তোর সাথে যাই, ওর সাথে কোনো কিছু করতে পারি না, তখন আমারও নিয়ত না মানুষ অনেক কিছু করে, মন থেকে আর কিছু করতাম না, শারমিনও করতাম না আর সুমিরও কিছু করতাম না, মেয়ে মনে কে হয়ে যায়। তখন একদিন দিয়েছিলামে আমার বন্ধু সুমির লাভার আগে কিরে দোষ তুই আমার কথাটা বুঝলে গেলি কি কই এই ঘটনা, তখন দেখলাম সুমিরে বুঝানি পরে ওজন কথা বলে, তখন আমি একদিন সুমির বাসায় যাই, সুমির এক বান্ধবীরে বলি একদম আমি আজকে থাকবো, তখন আবার এখন একটা রুমে একটা মেয়ে ছেলে থাকতো, এই ছেলে আবার সুমির বান্ধবী লাভা, এই ছেলের লগে আমি একটা সম্পর্ক হয়, তখন আমি বুঝাই নিল ভাই আমি আমাদের থাকবো। সুমি আর এই মেয়ে তাই এই মেয়ের আমি আগে বলছি আমি কই তুমি আমি রুমে ঢুকবো তুমি দাঁড়ায় সুমি আবার জানতো না আমি রুমে ঢুকুম, আমার কথা হয়েছে দূর সুমি নষ্ট করার পর লাইফটা গিয়ে পরিবর্তন করলাম, শীতের দিন ছিল আমি তো সুমি লেফের তলে, হ্যাঁ সুমি বলো এই তুমি হ্যাঁ আমি হ্যাঁ ওর সাথে জোরপূর্বক ভাবে এক প্রকার একবার মিলন পথে তুমি শক্তি দেখে আমার সাথে পারলো না, তখন সুমি বলছি দাঁড়ো আমি জোর করবো না শুধু একটা কথা বলবো, তখন তুমি তোমার মন মতো আমাকে মিলন করে, তখন আমি ভাবলাম কি কথা বলতে পারে, আমি বলি ঠিক আছে তুমি বলো, তখন সুমি বলছিল দেখো আমার কিন্তু বাবা নাই তুমি যদি কাজটা করো আমি সমাজের মনে হয়ে থাকবো না, ওই যে কালকে সকালে আমাকে বিয়ে করবা, হ্যাঁ না হয় আমি আত্মা করবো, তখন তো আমি ওকে বিয়ে করবো না আমার ধারণা, তখন মানে একটা ছেলে মানে একটা মানে একটা মেয়ে পুষতে থেকে কোন ছেলে আইতে পারবো জানেন তো, আমি আগে পুষছি দিয়েছিলাম তো ওকে অনেক ভালোবাসো আর ওরে আমি ফোন লাইন রাখছি অতি দিয়ে শুন আমি করে নিই না করে, তখন যখন করিস না দিস কি কাজটা করিস না একটু দেখ যে কথা বলছে আমার ভিতরে তখন মানসিক কত ধরনের যত ধরনের খারাপ তুমি তাহ আমার জীবনটা তুমি বাঁচাই গেছো, তখন বলছেন তোর লোকের প্রেম লাগবো না তুই আমাকে বন্ধু হিসেবে কথা বলবি, তখন তো কথা তুই বলি খুবই মানে সুমির সাথে তো বন্ধু হিসেবে কথা আর কোনো কিছু না, তখন হিতে শারমিন তা আমি তো ওর সাথে মিলন করে আমার দান্দা নাই, হ্যাঁ তখন যে সাথী স্বামী ও আমাকে বলতেছে স্বাধীন ভাই আপনি কি করেন দুটা ছেলে, হ্যাঁ একদিন পরে ঘরে বললো মিলন করে, হ্যাঁ তখন স্বামী ব্যাগ দিয়ে দিয়ে আমি অনেকগুলো আমার তো মাথা নষ্ট আমি এত ভালো হয়ে গেলাম, তারপরে দেখলাম তো স্বামীর নাম্বার আনলাম যে দুইটা ছেলে আসে দুইটা ছেলের সাথে ফোনটা করছি, একটা হয়েছে ওর বাসায় যে মানে ও যে চাকরি করে হি ছেলে আর একটা ছেলে হচ্ছে মানে যে বাসাতে যে দোকানতে মানে বাকি এনেকা এই বাড়িগুলো খোলা, তখন তো আমি কোথায় কাজ করো আমরা তিনজন মিললে মানে মানে এইভাবে আজকে আমি গেলে হেরানা করি তুই আজকে লাইতে যাইবি না, লাস্টে শারমিন ঘুরে বেড়ালে বাইক জায়গা ঠিক আছে কেন তার কোনো উপায় নাই, মানে ওরা আমি বলছিলাম শারমিন বালিতে গেলে টাকা লাগে না, আমি তুই আমার খারাপ বানাইছ তার তোর ফাইতে আমি মাটি লাগবো না শেষ, তখন আমি ওর এই কাজ করার পরে তোমার সুরাস্তা থেকে একবারে আমি আমার বাড়ি চলে যাই, বাড়ি যাওয়ার পরে মোটামুটি ভালো কিছুদিন বাসে লাগে এই দোকানদারি করি এসে করি, মানে আসলে আমি একটা খারাপ জগতে ছিলাম অথবা আমার হ্যাঁ অফার কিছু শুনে আরে আয় পড়ো টাকা পয়সা কিছু নেই বুঝবা, হ্যাঁ তারপরে কিন্তু আমি সবাই কেয়ার করি দৌড়ি তা করে কি করবো বাসের লগে কাজ কাম করতেছি নিজেকে আসলে আমি তখন খুব পরিবর্তন করে লেছি, পরিবর্তন করছি করার পর একদিন হুট করে একটা মিস কল আসে আমার নাম্বারে ফোন বেক করলাম সেটা হয়তো আমি তার নাম লিয়া ওর নাম ছিল মিতু, তখন লিয়া আমাদের প্রশ্ন করলো তুমি কি করো আমি তখন লেখাপড়া করি না তখন বলছি আমি লেখাপড়া করি কি আমি সামনে মিটিং দিব, এইভাবে কথা বলতে বলতে লিয়ার সাথে আমার একটা ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়, তারপর হয়েছে গেলাম আবার গাজীপুর, গাজীপুর হয়েছে এটা হয়েছে এখন মাওনা, মাওনা গেলাম মাওনা যাওয়ার পর লিয়ার সাথে সম্পর্ক হয় তখন বুঝে মানে আমার সাথে লিয়া এত ভালো সম্পর্ক হয় মানে পাশাপাশি রুমে থাকতাম, আমি শেষ টোল লিয়া লাগে সব করতে পারি। তখন লিয়া স্বামী বলছে, গো ভাই আমাদের প্রায় 5 বছর প্রেম করিয়া ও কি বিয়া করছি, 3 বছর সংসার করছি, এখন একটা বলবো কারণ আমরা 1.5 বছর ডিভো। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম এমন একটা, তখন লিয়ার আমি এমন এক বুদ্ধি মতো কই ওর কাছে যাইতে না হয় মানে তোমার আমি এমন সিহত ফালাম না ভারো কইতে না ভারো সইতে, তখন লিয়া বাধ্যমূলক ছেলের কাছে যাই। তো গেছে, তখন আমি ওর হাত ধরে কিন্তু আমি গেছি আবার মামনা। তখন আমি ভাবছি দূর সারা জীবন অনেক অপরাধ করছি, হ্যাঁ হয়তো ও কিনে আমি সারা জীবন সংসারটা করবো না একটা বিবাহিত মেয়ে, আর তারপরে দুধু একটা পুরনো সংসার আমি দূরে লাগা দিতে পারি, এটা তো অনেক। হ্যাঁ, তখন দুজনে বিয়ে দিয়ে দিই, হিজাতে আমি রুম ছেড়ে আসি, আর একটা রুমে মানে হিজাতে সাইডে আমি আয় করি অনেক দূর, 1 নম্বর সিন্ডি নাম।
ওখানে কেন আসেন?
চাকরি বাকরি করি 15,000-16,000 টাকা বেতন পাই। হ্যাঁ, আবার এক মেয়ে ছিল নাম মন্নি দুলাভাই, তো দুলাভাইয়ের সাথে চলি, ও দুলাভাই এক বন্ধু ছিল মানে খুবই কেমিস্ট মেয়ে, এলা কথা বলতে বলতে মানে মোটামুটি জানি তেল পেপারটা মোটামুটি অনেক কিছু জানি।
জানেন
একটা তেল কিভাবে নারিকেল তেল এর সাথে কি মিশাইলে নারিকেল তেলটা বেশি হইব, এই ব্যাপারে একটু জানতাম।
মানে যে মেয়েটার সঙ্গে মিশলেন তার দুলাভাইয়ের সঙ্গে আপনি মেশা শুরু করলেন?
হ্যাঁ,
তার দুলাভাই ছিল কেমিস্ট,
ওর বোর্ডে ছিল খুবই মানে সামনে খুবই সুন্দর। হ্যাঁ, তো ওর বোর্ডে দেখে বলতাম আমি আপনার শালিরই বিয়ে করুন, আপনার বোধ দিয়ে না আপনার শালি মা এমনি হইব। ও দুলাভাই হুট করে বলছে আমার শালি ট্যাঙ্গে দুলা সমান তুই হবি না, মনে ভিতরে জিত আর একটা লাগিয়ে এলো। তখন ওর শালি মোবাইলে শালা না কোনো কিছুই না, জিতটা ভিতরে লইলো। হেন থেকে আই বললাম আমি আবার বাড়িতে আমি করতাম না, আসলাম। আসার পর মানে একটা গার্মেন্টসে চাকরি নিলাম, মানে আমার দেশে একটা সুইটার রয়েছে, 2 মাস চাকরি করার পর তখন এইসব কাজই আবার আমার দেশে একজন করতেছে, আমার নাম হয়েছে LM প্যারাসেন্ট নাম দিছে,
জি
মানে প্যারাসুদরে একবার প্যারাসেন্ট নাম দিছে, প্যারাসেন্টে চাকরি নিয়েছি আমি।
প্যারাসেন্ট?
প্যারাসেন্ট কি জিনিস? নারিকেল তেল।
ওকে ওকে, চাকরি মানে কি, কিসের চাকরি?
মানে দোকানে দোকানে কেউ অর্ডার করতাম
প্যারাসেন্টে।
হ্যাঁ,
তেল আপনারাই বানাতেন?
তেল মানে দুহেরা, কিন্তু আমরা কেউ অর্ডার করতাম, তখন আমি বানাইতাম না।
আচ্ছা।
হ্যাঁ, তা আমি মাস খানা করার পর মাস খানে করছি, একটা ছেলের নাম ছিল নাসির, এই দিন আবার আমার কাজ কাম হয় নাই। নাসির ছিল কি হিজদার ডোফের, হ্যাঁ মানে এক মেয়ের ওনাদের টান মাসে বুঝলেন, মেয়েটা অনেক সুন্দর। তখন আমরা দুজন এক লুটে অর্ডার করতে যাবো। হ্যাঁ, তখন তো আমি মেয়ের সাথে কথা বলি, লাস্ট থেকে বুঝতে পারি এই মেয়ে হচ্ছে এক হিজদা, মেয়ের সেম মেয়ের মতো হিজদা। তারপরে মেয়ের সাথে কথা বলছি, এই হিজদালের কথা কইছি, এটা না নাসির ভিডিও করে দেখাইছি, মানে আমার যে যার দ্বারা কাজ করি হেরে। হ্যাঁ, কি কথা আমার কিছু না কইয়া আমার একবারে আমার মারে দেখাই দিচ্ছি। তখন তো মনে হইতে আরো যে দূর তা কামে করতাম না, কারণ আমি মানে একবার নির্দোষ, আমার মার কাছে গিয়ে আমার খারাপ করলো, তখন তো নিজের কাছে খারাপ লাগলো, কিছুদিন করলাম না। তখন আমাদের এলাকায় একটা সম্মানীয় লোক, তার নামটা আমি বলতেছি না, সে আমাকে অফার করলো এইভাবে, এইভাবে আমার একটা ভাই আছে ও তুমি তো করো, ওর ভাই মানে বিশাল বড় একটা মানে লোক, উনি আমাকে টাকা দেয় ও তুমি করো।
কি করবে?
মানে তেলের ইয়া,
তেলের বিজনেস, নকল তেলের বিজনেস, নকল নারকেল তেলের বিজনেস।
হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা। তখন টাকা কেন দেয়?
মানে ব্যবসা করবো,
এই ব্যবসা করবো, মানে আপনাকে দিয়ে করাবে?
হ্যাঁ, আমাকে দিয়ে করাবে। ওনার সাথে আমি টাকা দেখা করি, আমার আমার এলাকার সম্মানীয় লোক আনে, তখন আমি ওনাকে বুঝাই অনেক টাকা লাভবান হইতে পারবো। প্রত্যেক
আগে বুঝেন আপনি,
মানে আমার যে মালিক যে টাকা দিবে,
হ্যাঁ
উনি বড় উপকার একটা মালিক,
জি,
আর অনেক ক্ষমতা উনিকে বুঝাই, উনি বলছে ঠিক আছে। তো উনি বলছে, তারপরে হয়েছে আমরা আমি দেখাই দিই, এমন জায়গায় কেমিক্যাল আনবেন, এমন জায়গায় আমরা বোতল হয় এই জায়গাতে বোতল আনবেন, এমন জায়গায় একটা ইয়ে হয় এই জায়গাতে ইয়ে আনবেন, সব কিছু নিয়ে গেলো দেশে। শুধু নারিকেল তেল দিয়ে দেয় একটা কোম্পানি চলবে না, কারণ একটা দোকানে যাইতে গেলে বহুত কড়াকে দরকার। তখন হচ্ছে কাপড় ধোয়া পাউডার দিটা দিটার নাম হচ্ছে লিন, আমরা বলছি লিন, তো মানে এটা করলাম, এটা তো ডুপ্লিকেট, তো দুইটা দিতে পরে পাবে না, তখন চকেতে মান চালাই না মোটামুটি। এটাও মানে প্যারা সৌদের বহুত বড় একটা ডাক্তার মারি আমাদের ডিস্ট্রিক্টে এই তেলে, কারণ লিটকম তেল মানে খুল্লা দিয়ে প্যারা সৌদরে অনেক উন্নত দেশে, এটার ভিতরে কি আছে এটা তো আমি জানি। হ্যাঁ, মানে এমন একটা উন্নত হয়।
তেলটা কিভাবে বানালেন সেটা বলেন?
তেলটা বানাইলাম হয়েছে মানে ঢাকার থেকে একটা কেমিক্যালের দাম আছে, এটা আমি কিনে নিছি।
কোথা থেকে কিনলেন?
মানে এটা চক বাজার,
চক বাজার থেকে কিনে কিনে এটা।
এটা হচ্ছে একদম সাদা, পানিও পাওয়া যায় না আবার তেলও পাওয়া যায় না, মানে দইছে শুধু তেল পাতলা হইব। আর বোতল হয়েছে প্যারাশুট আছে, নারিকেল তেল, মানে এমন এক টক্কর বাদ দিয়ে বা এক টক্কর বেসন দিয়ে নিলাম। তারপরে তো আমরা শুধু এটা চকে চক বাজারতে মাল নিই, এইভাবে মোটামুটি ভালো বাড়ি দিলে মুখ লাগিয়ে থাকা, মানে প্যারাশুট বোতল কামড় খুললা আর লাগান দা দেখেন।
আচ্ছা,
মানে এইভাবে লাগাইতাম।
লাগানোর পরে কত টাকা খরচ হতো একটা বোতল সহ সবকিছু মিলে কত টাকা বিক্রি করতে?
মানে যেটা আমরা দোকানদারে কিনে, মানে কাস্টমার কিনে কিনে 115 টাকা, এটা আমরা দোকানে দিতাম প্রায় 85 টাকা 80 টাকা, আর এটা আমরা সর্বোচ্চ পড়লে 40 টাকা বলতো।
আচ্ছা, তো 80 টাকা 85 টাকা করে বিক্রি করতেন?
হ্যাঁ।
দোকানদারা কত করে বিক্রি করতো?
মানে 115 টাকা, 115 টাকা বিক্রি করতো।
জিনিসগুলো সম্পর্কে আপনাদের সবারই আইডিয়া আছে, যারা সেলফোন ব্যবহার করেন তারা জানেন যে এক্স্যাক্টলি যেটা ব্র্যান্ড পাওয়ারফুল ব্র্যান্ড, পপুলার ব্র্যান্ড, সেই পপুলার ব্র্যান্ডের একটা অক্ষর এদিক ওদিক করে দিয়ে চাইনিজ অনেক সেটি বাজারে পাওয়া যায়। এবং এই ঘটনা যে তেলের ক্ষেত্রেও ঘটছে বাংলাদেশে এটা আমি প্রথমেই জানলাম, যাই হোক। এবং সেক্ষেত্রে ওরা বিখ্যাত তেল কোম্পানি প্যারাশুটের, যেহেতু ওটা খুব পপুলার, সেই জায়গাটা থেকে ওরাকে একটু এদিক ওদিক চেঞ্জ করে দিয়ে, সেটা দিয়ে এক্সাম্পল দিচ্ছিল আর কি। যাই হোক, বলুন। তারপরে
হচ্ছে মানে পাউডার, কাপড় ধোয়া পাউডার অনেক চলে,
কাপড় ধোয়া পাউডার।
হ্যাঁ, লিম কষি আমরা লিনের ডুপ্লিকেট করে লিম কষি, মানে একজন পাউডারতে আমরা প্যাকেট করি। প্যাকেট মানে
পাউডার বানান আপনারা?
না, পাউডার মানে পাউডার প্যাকেট প্যাকেট করা থাকে, বস্তা থাকে।
ঠিক আছে, কিনে নিয়ে আসেন
এখান থেকে। না, আমরা প্যাকেট করি। আর যে পলি, এটা আমরা সব কথা কিনতে পাওয়া যায় লিম, এটা তো ডুপ্লিকেট করে সকে সব কথা থেকে সমাল নিই, মাল নিয়ে আমরা বিজনেস শুরু করি। মোটামুটি অনেক টাকা এই জায়গায় প্রায় 8-10 লক্ষ টাকা আয় হয় এমন একটা ইয়ার। তারপরে মানে এমন একটা আয় দেখিয়া তখন আরেকটা ভাই আমার মানে তলে তলে বুদ্ধি দিল, তুই আমার কর, তোরে আমি কিছু টাকা পয়সা দিব। কত টাকা? 50,000 টাকা দিব। তারা আমি পদ্ধতি দেখাই দিব। তখন আমার কাছে 50,000 টাকা বাবু, এটা তো আমার ইয়া না, হ্যাঁ টেকনিকা দেখা দিব আমি তো ফাইলাম 50,000। এমন একটা মানে ইয়া দিল। তারপরে আমি এই কোম্পানি করতেছি, যেটা আমি প্রথম শুরু করি তখন আমি এই কোম্পানি করতেছি। তখন ওই মানে এই যে একটা লোক যে বললো, তার শালি দুলা সমানো না, আমি ওর উপর গেছে দেশে সন্তান হইব, হ্যাঁ শালি আইসে আবার হ্যাঁ ফোনে আবার বললে কোনটা হইতো, হ্যাঁ শালির সাথে কথা বললাম। হ্যাঁ শালি আবার খুব চালাক ছিল, নাম ছিল মুন্নি। এই মন্নি কি করছে আবার ওর এত মল নেই, ওর দাদি মল আমার দিছে ফোন। তখন তো মানে আমি ওর দাদির 100-150 টাকা দিতাম, আমি প্রতিদিন দিতাম, মানে ওদের মন্নিলে কথা বলে দিত, হ্যাঁ মুন্নি আমার সাথে কথা বলতো। তো এইভাবে বলতাম আমার মনে হয় দুদিন, মানে আমাদের দুদিন যাওয়ার পরে মুন্নি মা আমরা দূরে লাইছি, ধরার পরে আমি বলছি আমার বাড়ি এই জায়গায়, তখন তো মুন্নি মা ওলা দিই, মানে আমাদের সম্পর্ক মাইন্ডে মত দিয়ে দিছি সম্পর্ক। আমরা এখন তো সম্পর্ক করে এখন তো আমি কোম্পানি করতেছি, 8 মাস প্রায় সম্পর্ক হইলো। মানে ওরে টাকা পয়সা দিছি, অনেক টাকা পয়সা দিছি বিকাশে, আমি ফোন কিনা টাকা দিছি, ওর একটা ব্যাগ নাই সে ব্যাগ কিনা টাকা দিছি, আর ওর লোকে ফেম করছিলাম আমি একবার একে অনেক মিথ্যতা করে, মানে ওর সাথে ফেম করার আগে আমার এমন একটা ধারণা ছিল। হ্যাঁ মানে আমি বলছিলাম আমার বাপ ইদ্যা করে এই এলাকার চেন্নেন, আমি এমনি এমনি ঘুরিয়ে খায় কাজকাম করি না।
আপনি বলতেন
আমি এইগুলা মানে ইমেল লেগে আমি একটা মিথ্যা তোকে হ্যাং করছি। তখন মনির সাথে কথা বলি, মার্কেট জগতে ব্যবসা করি, এক দম দারে মেয়ে আমার ফোন দিছে, তো ফোন দিছে এই দম দারে মেয়ে নাম মনি আর হিন্দু নাম মন্নি। তখন আমি দূরে লাগে কথা কই, এখন অনেক সময় তো মন্নি কই না, মনি লাগে মন্নি কইলাই, আবার যে মন্নি এটা মনি কই লাই, মানে কেউ ধরে না মনি যেটা এটা কই, তোমার মন্নি করে কমু আমি লাভ করি না, আর যেটা মন্নি এটা আমি কে কই তোমার মনি করে কমু। আসলে আমি দিমে লাগে আলাপ করি, তাই সময় কথা বলি তো মানে অনেক সময় উল্টা পাল্টা হয়ে যায় মানে মনি এটা তো অনেক খেলা। হ্যাঁ এটা দূরে লাগছে। তখন আবার মনির মনির সাথে কিছুদিন কথা দেওয়ার পরে, পাত্রী সাত্রী দেওয়ার পর মনির না হয়ে গেছে, মনি আসলে আমি আগে অনেক খারাপ জগতে ছিলাম, ভালো ছিল, হ্যাঁ তুমি যখন কলেজে পড়ো তুমি দেখতে অনেক ভালো, তুমি আমার লাইফ থেকে যাবোই, কারণ আমাদের ভালোবাসা বেশি দিনের না। তখন হয়েছে আমার মনে ধারণা, মনির সাথে কথা বলবো, মজা পাইছি। হ্যাঁ আমার কথা হচ্ছে তো আপনি আমি করবোই না। তখন আপনি এবিসি রেডিও শুনি বেশি বেশি, বুঝলেন, জীবনের গল্প শুনি। তখন হয়েছে একটা মেয়ে আইছিল, মানে লং নাম্বারে মানে ফ্যাম করছিল, ছেলেরা অনেক টাকা বসে দিয়েছিল, আম তাম ও হারাইছিল, তখন ছেলেরা গাদ্দারি করছিল, মানে এটা শোনার পরে আমার আরো খারাপ লাগবে। তখন মনে না করেছি আমি, না ফ্যাম এত ঘন্টা ঘন্টা করবো না, সব বাদ ফ্যাম অর্থ গিয়ে। তখন আস্তে আস্তে মানে বুঝা বুঝতে শুরু করলাম, বলবে একটা ভাই আছে নাম শুভ, সে গুরুদয়ালে লেখাপড়া করতো, শুভ ভাই আমাকে অনেক বুঝাইতো এইভাবে এইসব করো না। মন্দিরে টাকা পয়সা দিতাম। তখন আট মাস পরে তখন আমি মন্নি এলাকায় আসি, ওর এলাকায় আসি, তখন তো আমি চিনি না, ওর কিছু মাসে ঠাকুর গায়ে আসি, ওর বাড়ি ঘর কি চিনা চিনবো আমি। আসলাম, আসার পর তখন আমাকে বলতেছে নিজে গাইছো তোমার সাথে, না আমি আইছি ও নাম ওয়াটিং, আমার মা তো নষ্ট হয়ে ভাইয়া, ওর এত টাকা পয়সা দিছি, আর আমার কথা হয়েছে ও গরিব হোক, ওর একটা আত্মা দাও, তারপর আমি তাকে বিয়ে করবো। মানে আমি সব সাইডে, মানে আমার কথা আমি মেয়েটা নেই, আমি বাঁচতে চাই, মানে আমার এমন একটা ইয়া, মানুষ জীবন অনেক অপরাধ করে, অনেক ভুল করে, তার কিন্তু অনেক ক্ষমা হয়, কিন্তু আমার এক ছিলেও কিনে এত স্বপ্ন ছিল মানে বুঝতে পারবো না। আসলাম, আসার পর ও তার ভিতরে আবার মন্নির বাসে আরেক জায়গায় সম্পর্ক করতো, মানে মন্নির বাসে, মন্নিও মানে মেয়ে, মানে হি মেয়েও টেনে পড়ে, মন্নিও টেনে পড়ে, টেনে পড়ে এক মেয়ে মন্নির ভাবে প্রেম করে। তখন মন্নির মা সংসারে অশান্তি, তখন মন্নি আমাকে নাম্বার দেয়, দেখো আমার আব্বু এই মেয়েটার সাথে এমনি এমনি কথা বললে কি করবা। তখন তো আমার ধর আমিও মন্নির জীবনে আছে বেশি ভালোবাসি, ও একটা কথা বললে রাখতে হয়, আমি বলি ঠিক আছে, তুমি ধনী কথা বলছো, একটু সমস্যা নেই, আমি দেখিনি। হি মেয়ে নাম ছিল সাদিয়া, সাদিরা আমি ওরা বলছি তুমি আমার বোনের মতো, আমি বলছি মন্নির লাভার, তুমি এইসব করতে পারো না, কারণ দেখো তুমিও টেনে পড়ো, মন্নিও টেনে পড়ে, ও তো তোমার বাসের সমান, মানুষের বাসের লোক প্রেম করতে পারে, ওরা আমি এমন একটা ঘিম দিই। তখন সাদিয়া বলতেছে না আমি প্রেম করবো, তুমি কোনো দাদা বিশ্বাস নেই। তখন মোবাইলে কিন্তু একটা কনফিউজ একটা ইয়ে আছে, তিনজনে কথা বলা, এটা করে আমি এক কাজ করবো, তুমি মন্নির বাসের ভাব ডাকবা, মানে প্রেম করতেই সময়, কারণ আমার কথা মতো তো মন্নির ভালো, মন্নির বাপ এত, মানে তখন তো মন্নির আমার ফ্যামিলি মন্নির বাসে জানতো না, খুবই ক্ষেত্র আমার নাম্বারটা চিন্তু, চিন্তু ভালো কথা আইলাম এখনো। আমার পরে তো মন্নির বাসে, মন্নির বা অতি মন্নি হুপুর বাসে যাই, মন্নি আমাকে রিসিপুর নিয়ে যায় ঠাকুর কাছে গিয়ে, তো মন্নি হুপু আবার ফাঁক ফাঁক করছে, দেখো ঠিক আছে তুমি ওই মেয়ে বাড়ি ঘর দেখে আসো। তখন আমি বলছি ঠিক আছে আমি বাড়ি ঘর দেখতে আসবো। তখন মন্নির বাসে একটা জালমুড়ি, আগে মাদক সাদ বিক্রি করতো, তারপরে জালমুড়ি বিক্রি করে, তো গেছি, যাওয়ার পরে মন্নির বাবুসে বাজারে আমি মন্নি মারে মা কই ডাকতাম, একটু একটু বৃষ্টির দিন, হ্যাঁ তা আমিও মানে অতি প্রথম বাসি মন্নির বাড়ির ভিতরে ডুবো পানি, মানে আফা দুয়ার কথা বলো গেদি গেদি কল বাহিরে, কল বাহিরে এখন ধুই কেমন। হ্যাঁ আর মন্নি মা ওরা তো জানে আমি যাই, তখন আমি গিয়ে বলছি মা একটু পানি দেন তো, হ্যাঁ তখন তো বুঝতে পারছি আমি দেখেছিলি, তখন ওরা আমার অনেক পছন্দ করে। আর মন্নির চেহারাটা আসলেই মানে একটু খাটো ছিল, চেহারা হয়তো ভালো ছিল না মোটামুটি, তখন পানি খাই একটু বৃষ্টি আয় পরে, তখন আলাপ সালাপ করি ওদের সাথে, কিন্তু মন্নির দাদা টের পাই না আমি যে মানে এইভাবে কথা বলে দিচ্ছি।
বিরতির শব্দ শুনতে পেলাম আমরা, আরো একটি বিরতিতে যাবো। এই পর্যায়ে প্রিয় শ্রোতা, স্বাধীনের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা এখানে শুনছি, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরবো। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 তে। আমি আরজে কেবিয়া রয়েছে আপনার সঙ্গে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র চার মিনিটের ব্রেক নিতে চাই, চার মিনিট পরে আবারও ফিরছি, আর ওকে দেখার জন্য চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে ফিরছি ঠিক চার মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। Radio.
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
যারা স্বাধীনের মতো নিজের জীবনের ভুল বুঝতে পেরেছেন, নিজের জীবনের অপরাধগুলো বুঝতে পেরেছেন, লাখো মানুষের সামনে ভুলগুলো অপরাধগুলো স্বীকার করে সচেতন করতে চান, আপনার মতো করে ভুল কেউ না করুক সমাজে, আপনার মতো করে অপরাধ কেউ না করুক সমাজে, প্লিজ আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোন থেকে আপনি অটোমেটিক্যালি কিছু নির্দেশনা শুনতে পাবেন, সেই অনুসারে আপনি আপনার ভয়েসটা ওখানে রেকর্ড করবেন। আপনার রেকর্ডকৃত ভয়েস শুনে আপনার সেল নাম্বার মুখে বলবেন, সেই সেল নাম্বারে আমরা ফোন দেব, এবং ফোন দেওয়ার পরে এমনও হতে পারে সামনে সপ্তাহে আপনি এই সিটটাতে বসবেন, লাখো মানুষের সামনে আপনি কনফেস করবেন। স্বাধীন, আপনার কাছে আবারও ফিরছি, বলুন তারপর।
তখন সে মন্নির বাপ বাসা যায়, মন্নি দাদির গোপনে 500 টাকা দিই। তারপরে আমি একটু আগে আসি, তখন মন্নির মা মন্নি বাহারে কয়ে যে মন্নি বাসে আমাকে আটক করে, তখন এলাকা সেন্টম্যানের কাছে নিছে। সেন্টম্যান আমার ছয় সন্ধ্যার মতো ছাইরা দেয়, মন্নিবাহ ফিরে যাকে অপমান হইলো। তখন যে নাম্বারে মন্নিবাহ প্রেম করছিল, আমি তো কনভার্ট করে কথা কয়ে যে বাপ ডাকছিল, তখন সিম ছিল আমার ফোনে লাগানি, তখন তার বেশি জিত আমার মারা লাগি। তখন মন্নিরে প্রশ্ন করছে, তুমি এই ছেলেকে চিনো? মন্নি বলছি চিনি। হ্যাঁ, তখন মন্নিবাহ বলছি এই ছেলেকে চিনো? এই ছেলে হাত ধরে হইতে ছেলে যাও, না হয় তুমি আত্মহত্যা করো, কিন্তু আমার ঘরে জায়গা নেই। মন্নিবাহ তখন আমি আবার জামুগা, তখন মন্নি আমাকে বলতেছে তুমি হয়তো আমাকে নিয়ে যাও না, আমাকে মাটি দিয়ে দাও। হ্যাঁ, তখন যে আমি ওকে নিয়ে আসবো এ কোনো পরিকল্পনা আমার ছিল না, তখন আমার হাতে একটা টাকা ছিল না, আরো যাও পারা। তারপর মানে কোন আবেগে যে আমি তাকে নিয়ে আসি দেখবো পারলে এখানে, ও আমার আগে আই বসি প্রায় মানে 30 টাকা বাড়ি দিয়ে আমার আগে আই বসি। হ্যাঁ, কোথায় আমি এই জায়গায় আসি, ওইটা আমাকে নিয়ে যাবে না হয় আমি আত্মহত্যা করবো। তখন আমি বলে ঠিক আছে, আমি দুইটা বুয়া নামে টিকিট কাটছি, কারণ টিকিট কাটার জন্য নাম দেওয়া ফায়া দু ফায়লা, তখন আমার ইয়ে করবো। ওখানে আমার এলাকায় নেওয়ার পরে আমি অতি হতাম আমার বাসায় নিই মন্দিরে, আমার বাসায় জন্য গেলাম, বাপ মা পছন্দ করে না। তখন আরেকটা আপার বাসায় রাখলাম মন্দিরে, মানে এই এলাকা ফুলা ফানতে তো মন্দির আঁকতে দিছে, মানে মন্দির ভাবে আঁকতেছি যে ছেলে আনছে এই ছেলে কয়ে নিত। ঠিক আছে, তখন যখন আমি এলাকায় ব্যবসা করি, হ্যাঁ, তখন তো মানে সবাই আমার চিনা, যত বড় নেতা আছে সবাই দেখো আমার চিনা পরিচিত, মানে একটা কথা বললে কথার লাগতে বাধ্য, মানে এমন একটা এলাকা মানে এমন একটা দাম ছিল আমার। গেলাম এই এলাকা, আমরা দেখছি এটাই, মানে আর কিছু কয় নাই, আমি ওকে বলছি মনে তুমি আসো, হ্যাঁ হ্যাঁ কিছু বলে নিয়ে নাম। আমি এক জায়গায় তারা কথা বলতেছি, হ্যাঁ আমার নাম চিনে কিন্তু আমার চিনে না, হ্যাঁ মানে আমার মনে দেয় তো মানে আটকাই বাড়তে বাবা। হ্যাঁ, তখন আমি আবার কথা বলতাম তো ইনান পুলিশের সামনে এসে, আমারও তো ইনান পুলিশের সামনে, হ্যাঁ একটা ফোন দিলে হ্যাঁ ওই মানে আমার মানে উদ্ধার করে নিবো, এতটুকু পাওয়ার আমার আছে। তখন আল্লাহ কি কুদ্দত, হ্যাঁ এক বোন দোকানদার, তখন দাঁড়ায় সাহেব দেখে আমি কী রে তোর কি লাগে আমি আমার বউ, তখন কিন্তু মন্দির বিয়া করি নাই। হ্যাঁ, তখন তো আমি পরিচিত ছিলাম আমার বউ, তখন তো আরো মানে আমার পাশে এলাকা মানে শক্তি হতো ভাবতো না, আমার এই সময় মোটামুটি ভালো ইয়ে ছিল গের ছিল। তখন মন্দিরে আমি এক পাশে রাখলাম, আমার ফ্যামিলি কাছে আমি যে মালিক হ্যাঁ রেখেছি আমার তো একটি হতে না, বুঝলাম আমি যে মন্দিরে নিয়ে এলাম বিয়ে করবো বা ওরে লাখমু, আমার হাতে এক টাকা নাই, মানে এই জায়গা মানে আমি একটা কুবিয়া, আমার অফিস থেকে সাপ দিতে আছে, আমি 6-7টা লোকের কাজ করাই, 6-7টা লোক কাজ কামা কম করে আমার এখান থেকে অফিস থেকে সাপ দিই, আমার টাকা দেয় না কি করি। তখন এই যে 50 হাজার যে অফারটা দিছিল আমি ওখানে লাজি হয়ে দেয়, আমি কই ঠিক আছে আপনি মাল সামান যত লাগে টাকা লিয়ে আসেন, তো হ্যাঁ আমাকে প্রায় 80,000 টাকা দিই, 80,000 টাকা দা আমি হ্যাঁ মাল সামান কিনা দিই, এক টাকা আমি লাহি নাই। এই 2 নম্বর তেলে আমি হ্যাঁ কোম্পানিটা আমি আমি তৈরি করে দিই, মানে এটা কোনো ক্যামের একটা অবস্থাতে নাই,
এগুলো চুলে দিলে চুলের অবস্থা কি দাঁড়ায়, মাথার অবস্থা
না, চুলে কোনো ক্ষতি হতো না,
ক্ষতি হতো না,
না
আপনি দিয়েছেন কখনো?
হ্যাঁ, মানে এত কি আছে মানে ডুপ্লিকেট, কিন্তু এটা কোনো চুলে ক্ষতি করবো না, অথবা এই তেল দুধ প্যারাসুদের লোকে মিলা তো প্যারাসুদে সে অনেক ভালো, এটার ভিতরে কি দিছি এটা তো আমি জানি। হ্যাঁ, ওরে দিয়ে ওরে কোম্পানি করে দিলাম 50,000 টাকা দেওয়ার কথা, ও তোমার 1600 না 2,000 টাকা দিয়ে দেয় শেষ, আর 2,000 টাকা বলছেন আমি ওটা আগে যাইছি ব্যাঙ্গালে। হ্যাঁ, ও তো আমার সাথে হচ্ছে গাদ্দারি, আর ওরা আমি সব শিখাইয়া তেল তুল কেমন মানা লাগে রাস্তাঘাট দেখাই লাইছি, মানে আমার সারো মানে সে চলতে পারবো, মানে এমন একলাই নাকি শিখাই আমার একটা কথা নেই, কি করি আমি আমার মন্দিরে আনছি। তখন মানে মন্দির বিয়ে কোনো জায়গা মানে একটা বাসে রুম ভাড়া নিলাম, ক্ষতি নাও আমারও হি মালিক আমার টাকা পয়সা লেগে গেছে গা টেকনিকে আর হ্যাঁ আমি কোম্পানি গুলিয়ে দিছি এখন তো আমি মাঝখানে হি মালিক আমি কোম্পানি গুলিয়ে দিছি এখন কি করবো মুন্নি লাগলাম যে কোনো ভাবে হোক 3-4 হাজার টাকা দল কইরা মুন্নি বিয়ে করতে পারি নাই যেদিন বিয়ে করবো ওই দিন আমার পাশে আমাকে ফোন কইরা নিয়ে বলতেছে অতি দুই মেয়েকে বিয়ে করো আমরা সব পরিমাণ বিশ্বে আত্মহত্যা করবো তখন আমি এমন একটা জায়গা মাঝে একদিকে এক মেয়ে আমাকে বিশ্বাস করিয়া দুনিয়া ত্যাগ করে আমার কাছে এসে একদিকে আমার বাপ মা এই মেয়েকে বিয়ে করলে আমার বাপ মা আত্মহত্যা করবো তখন আমি কোন দিকে যাবো আমার মাথায় কোনো কাজ করতেছে না থাকবা না কেন তুমি তো একদিন আসো না এখন কি করি তখন মুন্নি বলছে মুন্নি বলতে আমি কিছুই করি নাই আমি তোমার গায়ে তুমি হাত দিন এক কাজ করো তোমার আমি বাড়া দিয়ে তুমি চলে যাবো মুন্নি আমার বলতেছে আমি কি সমাজ বুঝাইতে পারবো 3-4 দিন আমি তোমার দ্বারা লইছি তুমি আমার কিছু করো নাই এটা তো সত্য আমি ওরা তো অকত অবস্থা দিল তো সমাজের কাছে বুঝাইতে পারবো না দেখ ওর সাথে আমার প্রায় 7 দিনে মিলন হয় ওর পরে আমি আমার বাড়ির থেকে প্রায় 1,000 টাকা নিয়ে আর কিছু টাকা সংগ্রহ করিয়া ওকে আমি ওর এলাকায় ফাটাই ওর এলাকায় আমি যাই নাই ওর এলাকায় ফাটাইছি ফাটানোর পরে মানে রুম ভাড়া থাকবো আর আমি মাসে যাবো এমন একটা আশা দিয়ে ফাটাই হ্যাঁ তারপরে মানে রুম নিয়ে নেই ওর উপরে আমি যে কোনো ভাইব বুঝাই ফেলাইছি ওর উপর বাসে ফাটাই আমি বিকাশে টাকা পয়সা দিছি আর কথাবার্তি বলতাম মানে ওরে আমি এরকম ওরে তুই দামু মানে এসব মানে ওরে আমি কোন সময় বুঝতে দিই না তখন ওরে ফাটানোর পরে মানে আমার কয়েকটা বন্ধু বান্ধব মানে টোটালে তো আমি খুবই আমাদের মানে একটা মেন্টালে আমাদের পড়ে গেছি এখন কি করবো হ্যাঁ আমার লোক কোন সাথে টেকারদারি করলো হ্যাঁ তা হ্যাঁ কাছে আমার মন্দিরের মা তার নাম্বার আর মোবাইল থেকে ডুপ্লিকেট নিয়ে গেছে আমি তো জানি না হ্যাঁ কি করছে আমার মন নিলে আলাপ করিয়া আমি দ্বিতীয় যে কোম্পানি খুলে দিই যে ব্যক্তির নাম ছিল সাহিদ হ্যাঁ কি করছে আমার মন্দিরের নাম্বার নিয়ে উল্টা ফাল্টা করে আমার মন্দিরে আমার উল্টা বানা দিয়েছে আমি যে সময় মন নিয়ে ফাটানোর পরে বুঝতে পারছি ভালোবাসা কাকে বলে মানে অনেক কিছু মানে দিয়ে বুঝতে পারছি ওকে নিয়ে মানে তখন আমার দাম দিয়েছে বাপ মা বলছে ওকে বিয়ে বলে আত্মহত্যা করবো ওকে এখন বিয়ে করবো না আমার কথা মন্নি মিটিং পরীক্ষা দিলে এই বছর মিটিং পরীক্ষা দিব তারপর ওকে বিয়ে করবো এই মনে একটা ইয়া বললাম তখন ওর সাথে জগ্র হয় আবার গেলাম ওর এলাকা ওর এলাকায় গেছি এই মন্নি বোধ ওর নাম্বার ওয়ার্ডিং চাহে কিরে আমি তো মানে খুব ভালোই গেছি গা ওকে নিয়ে সংসার করবো সব ছাইরে দিছি আমার লাইফে কোনো অপরাধ মানে কারোর সাথে আমি আপনি দেখে তুমি মাঝে যাই না যে আপনি তার আপনি বলি যা যে বড় তার সম্মানই করি মানে আমি ওরে ভালো এসে সব ভালো গেছি গা আর আমার কাছে তখন মনে হয়েছে মেয়েটা দেখতে পারলো না আমার কাছে সেই আমার পৃথিবী তখন গেলাম তার নাম্বার ওয়াটিং পাই আমারও তোমাকে নষ্ট গেছে যাওয়ার পরে মানে এদিন ওর দাদি বাসায় নিয়ে এলো দাদি বাসা আমার লইছে সকালে গুসল গুসল করে আয় পড়মু বাস স্টেশন তখন ওর বাসের বন্ধু আমাকে আমি তো বিয়ে করতে লাজি আমি তখন টাকা পয়সা নিয়েছি মুন্নি বিয়ে করবো মানে ওর এলাকায় ও আমাকে মারধর করে তখন ও আমাকে একটা আমার ফ্যামিলির কাছে মানে ডাইরেক্ট 3 লক্ষ টাকা লাগবো মানে আমাকে বাসা নিতে গেলে 3 লক্ষ টাকা দিতে হবে মিলবে চাকরি আইসি আমি তো মেয়ের বিয়ে করতে লাজি আর মেয়েটা তো আমি ভালোবাসি বিদায় আসলাম তখন মেয়ের সিমটা ছিল আমার হাতে তখন এক টেলিফোন দিল এই মাইক ধরে বিতে এই টেলিফোন দিছে মুন্নি কিন্তু 10,000 বাহিরে ও হ্যাঁ গুলো না বলো না তখন মুন্নি আমার বিয়ে বইবো না বিয়ে বইবো না আর তখন তো আরো মাথা নষ্ট আমি বলেছি আপনি আমার মায়ের ফেলান তো মুন্নি তুমি আমার মানে এই কথা কইবে না তুমি আমাকে বিয়ে বইবো না আমি তুমি লাভই থাকি হ্যাঁ ওরা আমাকে মায়ের ফেলান আমি হাসি মুখে মৃত্যু বহন করবো কিন্তু আর তুমি এভাবে করো না মা তারপরে তো মাই দূর করলো করার পরে হ্যাঁ বিত্তে ও সিম ছিল আমার এক ছেলে দিছি ছেলের বলছি কে আপনি কে আমি বলতে আমি মুন্নি স্বামী ছেলে বলছে কি বলেন আমিও তো এত টাকা পয়সা দিলাম আমার তো প্রতিদিন কথা বলতো তখন যে ওর নাম্বার ওয়াইটিং পাইতাম তখন তো আমি আমার মাথায় দৌড়লাম এত ঘুমোতে পেয়ে গেছি ওদের ফুল নিয়ে মারলো কেন তারপরে বলছে মুন্নি যাই করুক আমাকে তোমায় দূর করছে, তারপর আমি তুমি বিয়ে করেছি। মন নিয়ে ডাইরেক্ট না বলতে থাকো, আর হচ্ছে না, তোমার গায়ে হাত দিয়ে দিছে আর হবে না। তখন তো মানে আমার ফ্যামিলি, তুমি দিচ্ছে আমার ফ্যামিলি বলছে, যে সন্তানকে বলছি এই মেয়েকে বিয়ে করলে মানে আমরা আত্মহত্যা করবো, সেই সন্তান এই মেয়ের ফাঁসি গেছে, সে আমার সন্তান না, তাকে আমি চেক করলাম। তখন তো আরো কষ্ট লাগছে চিরে। তখন আমি দুই মানে আমার একটা স্কিল পরিস্থিতি ছিল, ঠিক আছে, আমি যে কোম্পানি চাকরি করতাম সেই কোম্পানি এসপি আছে বন্ধু, আমাকে উদ্ধার করতে গেলো, যার পরে আমাকে হ্যান্ডকাপ লাগাইলো, লাগাইয়া নিয়ে আসলো। হ্যান্ডকাপ লাগাই
আরেকবার একটু বলেন, মামলাটা কে করলো
যে সময় আমাকে পুলিশ উদ্ধার করে? এই সময় আমার উপর মামলা ছিল না, মানে আমার ফোনে পুলিশ আমাকে উদ্ধার করছে। আমি দুইটা এসপি তে ফোন দিছি, দুটো এসপি থানায় ফোন দিছে, থানার থেকে আমাকে উদ্ধার করছে। তারপরে আমাকে থানায় নিচ্ছে, তখন কিন্তু আমি আসামি না, মন্নির থানায় গেছে। আমি মন্নির পাশে মন্নির পাশে মন্নি আমার জীবনটা কে নষ্ট করছি, আমি আমার জীবন অনেক পাপ করছি, অনেক অপরাধ করছি, বুঝছো, আমি তোমাকে আসলে আমি ভালোবাসি, ভালো যদি না বাসতাম আমি কেন আমি তোমার কাছে আইসি বলো তো? আমি তোমার দেহ পাইছি, সব পাইছি, হ্যাঁ, তারপরে আমি তোমার কাছ থেকে গেছি, তোমার টাকা পয়সা দিছি, সব কিছু করছি না, তোমার আমি তোমার বাপ ধরার আগে এই জায়গায় আগে বলছি না, চলো কাজ হয়েছি, তুমি গেছো না, তুমি বলছো পরীক্ষার পরে বিয়ে করবো, আমি এত কিছু করলাম আর তুমি আমাকে এইভাবে করবা? মন নিয়ে পায়ে তুললাম, আমি মন নিয়ে বাসের পায়ে তুললাম। তখন তো মানে তারা মামলা দিলই, আর আমার এত খিরা, তখন মন নিয়ে গেলো গা পরবর্তী আবার মন্নি বাপ মন্নি একটা নানা আইসি, নানা মাঝে আইসি, আমি দুদিন আনা খাওয়া বিয়ে ভাই,
ওকে,
আমি আনা খাওয়া শিক্ষা পাচ্ছি, মন্নি বাপ এটা শুধু একটা কথা বলতেছি, আপনি তো আমার দারোয়ান, মন্নি নানা আইসি, মন্নি নানা পা ধরে বলছি, আমি আপনি এই এলাকার মধ্যে দুশ্মন হইলো আপনি আর আফন হইলো আপনি, আপনি শুধু আমার কিছু খাইতে দেন, হ্যাঁ আমি খাইয়া বাসি, মামলা দেন আমি না করবো না, কিন্তু আমাকে খাইতে দেন, আমি মানে আনা খাওয়া আমি মরে যাচ্ছি। তখন ও নানা বলছে হচ্ছে পানিকা না হয় মর। তখন তো আমি নিজে নিজে কুবিয়া হইলাম, বা আমি যদি শুধু এক মুঠো খাইতে চাইছি, আমি যত অপরাধ করি এত হাত দিয়ে ফাঁকা ধরলাম, হ্যাঁ আমার তো ওরা পারতো আমার একটা দুইটা আমার বাড়িতে লোক শুকানো আমাকে বিয়ে দিতে, না দিয়া 3 লক্ষ টাকা দিনে বিদে আমার উপর একটা মামলা দিল, তাও মন নিয়ে দেখ মামলা দিছে। এদিন আমার এত পেট ব্যথা করার মতো নাই, দেখ এদিন একটা পুলিশ খুবই ভালো ছিল, খারাপও ছিল এটা বিদ্যে, পুলিশে খুব ভালো ছিল, এই পুলিশে আমারে মানে পেট ব্যথার কারণে মেডিকেল নিয়ে যায়, নিয়ে আমারে ওষুধ ওষুধ খাওয়ায়, তার ভিতরে আবার মামলা লেখা এলিছে। আমি ভাবছি পুলিশ কিন্তু টাকা পয়সা দিয়ে এবার এজামু গা, তার ভিতরে মামলা লেখা এলিছে, ডাইরেক্ট 10 জনের মামলা। তারপরে ও আমি এই যে ফাঁকা দিলাম, আমি দেখেন আপনি মেয়ে লাইফটা তো নষ্ট, আমি কিন্তু আপনি মেয়ে লাইফে আমাকে নিয়ে যান, কোনো কলঙ্ক থাকবে না, ঠিক আছে, আমরা তো দুইটা নেক হয়ে যাই, হ্যাঁ কোনো কলঙ্ক থাকবে না, যত মাই দূর করছেন সব বাদ, আমি আপনার মেয়েকে নিয়ে নতুন ভাবে বাজবো। এত হাতি ভাড়া ধরলাম মূল্য না, পরে দিন দিল চালান আমাকে, দিল জেলখানার ভিতরে, খুবই ঠান্ডা গাড়ি করতেছি, তখন সিলেটে একটা বড় একটা গ্যাং লিডার, হ্যাঁ সারা বাংলাদেশে হের মানে গ্রুপ আছে, মানে এমন একটা গ্যাং লিডার, হ্যাঁ জেলখানা দিয়ে খুবই ঠান্ডাছি শান্তাছি, তখন হ্যাঁ গে আমাকে হাত দিল, কত বাড়ি কই আমার বাড়ি বইর, হ্যাঁ জায়গা বলছিল আমার বাড়ি সিলেট, কথা তুই বলছি 2-3 দিন পরে আমার ফ্যামিলি গেলো, তারপরে দাবি নিয়ে বাঘ হচ্ছে আমার, আমার তো দাবি না বাবুই বাঘ হচ্ছে আমার ফ্যামিলি, মানে আমার আর ভালো পাইনি, তুই আমার মানে আমার ভাই বলছে তুই একটা কলঙ্ক সন্তান, ও তোকে দিয়ে আমার আমার নাই নাই এইবেলা, এই মেয়েকে ভালোবাসে আমি মানে আমার বাপ মা হারাই রইলাম। তারপরে তো হ্যাঁ জেলখানাতে নাম্বার সাম্বার দিয়ে দিল, জেলতে পারলে হ্যাঁ নাম্বার নিলাম গ্যাং লিডারের, তা আমার নিয়ে তো সে নেই কথা তুই দেখি তুই কোনো উপকার হয় আমার, এই জন্য নাম্বার নিয়েছি খুব কঠিন করিয়া। তারপর জেলখানাতে বাড়িলাম, বাড়ি ঘর আবার মন্নির ফোন দিছি, মন্নি মানে ওর সাথে কোনো যোগাযোগ কোনো রাস্তা নাই, বাড়িত গেলাম, বাড়িতে যাওয়ার পরে তো বাড়িতে আমার সেই বালু পানা এয়া পানা পানা কয়েকটা দিন গেল, এইভাবে যাওয়ার পরে আমি আমার সামনে এটা কথা মানে আমার একটু আড়ালে ও আবার মন্নি দাদিল কথা বলছি, আমি বুঝতে পারছি দাঁড়া আমি কোম্পানি খুললে দিছি, ও আমার সাথে গাদ্দারি করছে, হ্যাঁ তখন আমার মানে মোবাইলটা আমি নিয়ে আসবো যে কোনো ভাবে হোক। তখন আমি আবার হ্যাঁ অফিসে গেলাম, তো অফিস তো আমি কেমিক্যাল ব্যাপারে আমি সব জানি, আমি যে করে কোম্পানি সব কোম্পানি আমি ঢুকতে পারি, না আমার না করে না রাতেরে গেলাম তাই আবার মন সাদে লাগা বাসায় গেছে। আমি কি করছি মানে আমার টাকা ছিল ওর ফোন কিছু সাটারে কিন্তু পয়সা থাকে ঠিক আছে পয়সা কইলা গেছি ওর মোবাইল জায়গাতে মোবাইল দয়ার আমি দয়ার দয়ার গেছি কিন্তু দয়ার কিন্তু ভাঙিও নাই হরে নাই দয়ার মানে চাইছিলাম বলতাম বলতে পারি নাই ঠিক আছে আমি পারি বসছি এটা ভাবলাম দেখছি অথবা আমি তো চুরি করে আনতাম এই ঘরের ভিতরে ল্যাপটপ ছিল আবার নিচে ধরে টাকা পয়সা ছিল এই ঘরে কেমিক্যাল দামি দামি কেমিক্যাল ছিল আমি সব আনতে পারতাম আমি হারাম একটা টাকা আনি নাই মানে একটা লোকে দেখছে পরের দিন সকালে দরবার দরবার তখন তো অনেক মারধর করবো তখন আমার বাইফকে বলতেছে দিবাচ্ছে বাইরে যা আমার বাইফ আমাকে খুব মারধর করলো এই সুরে অপবাদ নিয়ে আমি এলাকা ছাড়লাম ছাড়ার পরেই যে গ্যাং লিডার হ্যাঁ হ্যাঁ আবার আমার দিছি ফোন তখন আমি আবার বলছি ইমন জায়গায় হ্যাঁ গাড়ি ভাড়ে কইতে ঘুরে কইতে নিচ্ছি আমি তো বাইরে কিছু দেখছি না নেওয়ার পরে দেখি আমার মতো প্রায় এক দেড়শো ফুলাফান আছে আশেপাশে কি একটা শব্দ হইতেছে সবকিছু দিই বড় বড় লিবাল বার বড় বড় ইয়া তখন হ্যালো দেখা করলাম হ্যাঁ বলতে দেখো ও সবজি তোমার মতো ক্যাডার তো তুমি ক্যাডার হও না তুমি কাজ করলে সব পাইবা টাকা কো গাড়ি কো নারী কো সব পাইবা হ্যাঁ তুমি যে মেরলে তুমি জেল কেটেছো আমি একটা তুড়ি দিলে এই মেয়ে আমি তোমার কাছে এনে দিই তখন আমি বলছি ভাই না আসলে ওই মেয়েটাকে আমি ভালোবাসি ওকে আমি সম্মান করি আমি তো বিশ্ব সন্তোষ হয়ে যাই তাই আমি মেয়ের ক্ষতি করবো না এই কথা কইয়া এই চুরের অপবাদ নিয়ে এলাকাতে তো বাড়ি আই ফুললাম আমার এলাকা মধ্যে এখন আমার বাপ মারে আমার বন্ধু সার্বিরা বলতেছে আমার এলাকা মারে আরো তিন সাইডটা চুরি হয়েছে এই তিন সাইডটা চুরি দুষে আমার বাপ মারে সার্বিতাছে আর যে ঘর আমি কিছু আনি নাই মানে এই ঘরতে বলতেছেন তেরো হাজার টাকা নিয়ে আসছি হারাম আমি চারেন পয়সা আনি নাই মানে এইটা কারণে এখন আর তিন সাইডটা চুরি হয়েছে হেরা এখন আমার মানে বলতেছে এই কামটা আমি করছি আর এখন প্রায় টোটালি আমার দুই আড়াই লাখ টাকা দুই ওখানে দেড় লাখ যাচ্ছে অথবা এমন একটা চুরি হয়েছে মসজিদে একটা চুরি হয়েছে তখন আমি কোম্পানির কাছে সাতল ভার ছিলাম মানে অষ্টগ্রাম এই সময় ছিলাম তার ডকুমেন্ট আমার কাছে আছে তারপরে ওরা আমার উপরে এইভাবে চাপতেছে না আমার এলাকা খুবই তুরফার আমি আসলাম ঢাকা আর আমার যে মামলা করছি মামলা তারিখ হয়েছে সাত তারিখ কারণ আমি এমন একটাই আছি আমার তারিখে আমার কাছে একটা টাকা নেই এখন আমি আমার লাইফে হয়তো এখনো অস্ত্র নিই নাই ওরা বলতেছে মানে তুমি আমার উপরে অনেক চাপ দিতেছে মানে আমার একটা কাজ করেছি তুমি কাজটা করবা তুমি এত হাজার টাকা পাইবা তুমি একটা অস্ত্র নিবে মানে টোটালে আমি এখন বাধ্যতামূলক আমি আমার এই অস্ত্র নেওয়া লাগতেছে আর এই কাজটা আমার করা লাগতেছে
বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা প্রিয় শ্রোতা এ পর্যায়ে আরো একটি বিরতি আমরা ফিরবো ঠিক পাঁচ মিনিট পর একেবারে লাস্ট পার্টে আমাদের সঙ্গে রয়েছে স্বাধীন আজকের জীবনের অপ্রিয় সত্য এবং ভুলগুলোর কনফেসে আমরা ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয় ১৮ কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীটা তারা করবে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ
পাঁচ মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে একবারে স্থিত হয়ে গেছি আমরা ওর জীবনের অপরাধগুলো ভুলগুলো শুনতে শুনতে শেষ পর্যায়ে কি হলো সেটাই দেখার বিষয় সবসময় একটা জিনিস দেখে থাকি যে অপরাধ যারা করেন তাদের জীবনটা পুরোপুরি অনিশ্চয়তাপূর্ণ এবং শেষ পর্যন্ত তারা আসলে নিজের জীবনের সন্ধানটুকু ভালোর মধ্যে খুঁজে পান না স্বাধীনের ক্ষেত্রেও কি তাই হবে যাই হোক স্বাধীন আপনার কাছে আমি আবারও ফিরছি আপনি যেখানটায় ছিলেন তারপর
আমার কাছে টাকা পয়সা নাই আমার সামনে হাজিরা আর আমার লাইফে এখন একটা সুরে
আপনার মামলা কত বছর যাবত চলছে
আমার মামলা প্রথমটা প্রায় ওই আছে প্রায় সাথে মামলা গাইছি এখন তো চোদ্দ ছয় সাত বছর ওই আছে
ছয় সাত বছর ওইটার কোনো সমাধান হয় নাই
সমাধান এখন যে মানে যে বাদী এই বাদী বলতেছে ওরে চার পাঁচ হাজার টাকা দিল ওই সে মামলা নিজে থেকে তুলে নিব ঠিক আছে
তো আপনি মামলা তোলার কোনো ব্যবস্থা করছেন না
না তোলার ব্যবস্থা এখন তো আমার কাছে টাকা না তুলতে হবে আমারই ঠিক আছে আর আমার যে মনে যে মামলাটা আমি মনের এখনো বিয়ে করতে লাগি কারণ আমি আমার লাইফে যত অপরাধ করেছি সব ছাড়িয়ে দিতাম কিন্তু এখন আমি মানে
তেমন আপনার দুটো মামলা এখন
এখন দুটো মামলা এখন আমি আমার লাইফে মানে আমার জীবন বাঁচে থেকে আজকে আমি একটা মানে অপরাধ জগতে ঢুকছি
কি অপরাধ সেটা?
অপরাধ যেমন যত সাদাবাদী আছে যতই আছে সব করতেই হবে আমার। মানে এক জায়গায় একটা মানে প্রায় 15 জনের মতো গেছে, আমি কাজ করি নাই, আমি শুধু দেখছি। হ্যাঁ, বাড়ি মাঝে মানে দারুণ ধারণ বাইন্দা না হলো প্রায় 10-12 লাখ টাকা জিনিস আছে নিয়েছি। মানে স্যাম্পল আমাকে দেখাইলো এটা এইভাবে কাজ করতে হইব। তখন আমি আমার লাইফে এখনো মানে অস্ত্র নিছি, মানে ইয়া করছি, কিন্তু আমার লাইফে মানে অপরাধ করি নাই। কিন্তু এখন আমি আমার জীবন বাঁচাতে গা আমি এখন থেকে আমার অপরাধ করা লাগছে।
আপনি থাকেন এখন কিভাবে, কি করেন?
আমি এখন শুধু আমি তো এখন অপরাধ জগৎ ঢুকছি, মানে মানুষ যে কেন মানে অপরাধী হয় সেটা বলার জন্য আমি ডাকাইছি, এই করেছি।
মানে আপনি এখনো তেমন কিছু করেননি, বাট আপনাকে অপরাধ করতে হবে, তাই তো? এটাই হচ্ছে আপনার ব্যাপার। ওকে, প্রিয় শ্রোতা, এই হচ্ছে স্বাধীনের জীবনের অপ্রিয় সত্য বা অপরাধ। কি বলার আছে আপনার সেটা ব্যক্তিগত জায়গা থেকে নিশ্চয়ই আপনার একটা উপলব্ধি আছে, কিন্তু এই পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে একটু কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, মোস্ট কমন কেসেস আমরা বলবো, আসলে এরকম একটা ঘটনা যে জিনিসবিধে প্রথম তা নয়, অপরাধের সীমা পরিসীমাও যদি আমরা দেখি, মানুষের অপরাধের সেক্টরগুলো আসলে খুব বেশি নয়, মোটা দাগে বিভিন্ন রকমের অপরাধ আছে, কিন্তু যদি ব্রডলি আমরা ভাগ করি তাহলে 4-5টা ক্যাটাগরির মধ্যেই সেটা ঘুরে ফিরে আসে। তো সেই অর্থে জেবিএসবিতে একই ধরনের অপরাধ বারবার কনফিউজের জায়গাটায় চলে আসে। কি বলার আছে আপনার? নিশ্চয়ই নতুন কিছু বলবেন না, আমার যেটা মনে হয় আপনি কথাগুলো বারবার বলেছেন, তারপর আরও একবার যদি সাজেশন দিতেন।
যা বলিব স্বাস্থ্য বলিব অনুষ্ঠানের সম্মানিত ডেটাবেসে স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি স্বাধীন, এখানে কয়েকটা জিনিস অনেকেরই শিখার এবং জানার প্রয়োজন আছে। একটা হচ্ছে যে স্বাধীন কিন্তু লেখাপড়া তেমন করেনি স্বাভাবিক, এবং আর্থিক দিক থেকে তারা খুবই মানে শিক্ষিত ব্যক্তি ছিল না, লোনের সঙ্গে ডাটা থাকছে, এই জন্য সম্পর্কে এরকম হয়। যাই হোক, এখন যেটা শিক্ষণীয় স্বাধীনের জন্য এবং যারা শিখছেন তাদের সবারের জন্য, যে আসলে আমাদের জীবনে সেটা ছোটোকালে সেটা অবশ্যই না যৌন অবাধ এবং অনৈতিক যৌন সম্পর্ক করা, এটা তার পারিবারিক শিক্ষা আমাদের নিতে হবে, আমাদের ধর্মীয় শিক্ষা নিতে হবে। হ্যাঁ, আমাদের এগুলি যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, এই জিনিসটাই আমরা অনেকের মাথায় ঢুকিতে পারিনি। আর মমত্বামী ভালোবাসা এবং বিদ্যুৎ যদি সঠিক ভাবে ক্রিয়া না করে, যদি কেবল লোভ এবং লালসায় যদি মানে সম্পদ হয় তাহলে সেটা সংসার হয় না। এই জন্য এই সংসার কিছু নেই, এরকম আরো অনেকেই জীবনে এরকম সংসার থেকে নেই। তাহলে সুখের সংসার করতে হলে, ভালো সংসার করতে হলে আমাদের ভিতরে এই যে শুধু লোভ লালসার বাইরেও মমত্ব ভালোবাসা প্রীতি এগুলি থাকতে হবে। এগুলি ছাড়া জীবন সুখী হওয়া যায় না এবং ভালো সংসারও করা যায় না। স্বাধীন যদি এটা বুঝে থাকতে পারে তাহলে সে আগে তার অপকর্ম থেকে সে শিক্ষা গ্রহণ করবে, এবং আরো সত্যি তার এই বর্তমানে যে বইটা তাকে প্রতারণা করে চলে গেল, যে আসলে শুধু লোভ লালসা দিয়ে যারা জীবনযাপন করে তাদের জীবনে কখনো সুস্থির আসে না। অর্থাৎ সে যদি আবার সৎ জীবনযাপন এবং বিবেকসম্মত জীবনযাপন এবং ইচ্ছুক জীবনযাপনের জন্য চেষ্টা করে, তাহলে আশা করি সে আবার একটা ভালো জীবন পাবে, এবং তার জন্য তাকে এই বিষয়ে অনেক অনেক লোভ লালসা এবং প্রবৃত্তি যে তারা সেগুলি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার, কন্ট্রোল করার চেষ্টা করতে হবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.3 এ। আমি আনছি কিদিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে স্বাধীন কনফেস করেছে, বেশ কিছু কমেন্টস আমি পেয়েছি। মিতুল ভাইয়া, স্বাধীনের স্টোরি শুনে মনে হচ্ছে ওর বেড়ে ওঠার পরিবেশটা এরকম জীবনের জন্য দায়ী। সাজু ফার্মগেট থেকে, ভাইয়া স্বাধীন তো অবশ্যই অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, কিন্তু অনেকের কাছেই যারা ওকে ব্যবহার করেছে একতরফা, শুধু স্বাধীনকে দোষ দেওয়া যায় না। মিতা চট্টগ্রাম থেকে লিখেছে, কি সাংঘাতিক ভাইয়া, এই ছেলে এতগুলো মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলো, আবার ভেজাল তেল তৈরি করে, ভাইয়ার আপনার অবশ্যই ওকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া উচিত। ফরিদ মিরপুর থেকে লিখেছে, আমরা ওকে অনেক সময় কিছু কেনার সময় ঠিক মতো বানান খেয়াল করি না, আজকে বুঝলাম খুব ভালো করে সব খেয়াল করতে হবে, থ্যাংকস জেবিএসবি। শাহিদ লিখেছে, ভাইয়া আজকের স্টোরিটা ভালো লেগেছে, কিন্তু আমরা জেবিএসবিতে আরো ভালো এবং সিরিয়াস স্টোরি চাই, ভালো থাকবেন জেবিএসবি, জেবিএসবি টিমকে থ্যাংকস, আপনাকে পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা সবসময় চেষ্টা করি সমাজের এইসব ছোটখাটো ভুল থেকে শুরু করে একেবারে হাই লেভেলের অপরাধ যেগুলো চিন্তাই করা যায় না আমাদের সাধারণ জীবনযাপন থেকে, সেই ধরনের অপরাধগুলো জেবিএসবিতে তুলে আনার জন্য ইটস নট অ্যান এন্টারটেইনিং শো। যদি আপনি সেই জায়গাটা থেকে, এই যে একজন বন্ধু লিখেছেন যে আমরা এখন থেকে প্রোডাক্ট কিনলে নামগুলো ভালো করে দেখে, ব্র্যান্ড সিল ভালো করে দেখে কিনবো, এটাই তো জেবিএসবি সবচেয়ে বড় পাওয়া। আমরা এরকম ছোট ছোট জিনিস থেকে শুরু করে একেবারে বৃহৎ আকারে কাজ করে যাচ্ছি এবং জেবিএসবির 138তম পর্ব পর্যন্ত 138 জন অপরাধীকে এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এদের জীবন কতটা দুর্বিষহ, আপনি কি এদের মতো হবেন। এবং এক বাক্যে আমরা এরকম অসংখ্য অসংখ্য বন্ধু পেয়েছি যারা এখানে এসে কনফেস করেন যে জেবিএসবি শোনার পরে তারা সঠিক পথে এসেছেন। এটা নিঃসন্দেহে আপনাদের কাছ থেকে আমাদের অনেক বড় পাওয়া। তো আপনাদের পরামর্শের জন্য অনেক বেশি ধন্যবাদ। কি বলার আছে স্বাধীন এই যে কমেন্টস গুলো আপনি পেয়েছেন?
আমি ওদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, মানুষ অনেক অপরাধ করে, অপরাধ করে কিন্তু অপরাধের সমাধান হয়। আমি আমার আগে যেসব মেয়েদের লাইফ নিয়ে নষ্ট করছি, আমি আমার ভুল বুঝতে পারছি শেষ মেয়েটাকে ভালোবেসে, আমি আমার অপরাধ যখন তার কাছে সমাধান করতে গেছি, আমি আমার ভুলটা যখন বুঝতে পারলাম এটা সমাধান করতে গেলাম, হয়তো আমার মতো এই শাস্তি তুমি কোনো মানুষের না দেয়। মানে একটা ভুল একটা অপরাধ এইভাবে সমাধান করা যায়, আমি সবাইকে বলবো এইভাবে সমাধান করতে। আজকে আমি মনে জীবন বাঁচিতে গিয়া আজকে আমি একটা ক্রাইম জগতে আজকে আমি আসি, আর আমি সবাইকে বলবো ক্রাইম জগৎটা এত কঠিন, ঢোকাটা সহজ বাইরেটা খুবই কঠিন।
অনেক অনেক ধন্যবাদ স্বাধীন আপনাকে। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। কিন্তু তার আগে আমরা রাজুর কাছ থেকে জানবো সপ্তাহে কোন বন্ধুটি আমাদেরকে চিঠি বা ইমেল পাঠিয়েছেন এবং কি লিখেছেন।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ সবাইকে। আমি সুমন, আমি একটি বেসরকারি অফিসে চাকরি করি। একদিন আমার সহকর্মী তার ফেসবুক পেজ ওপেন রেখে অন্য একটি কাজে নিচে নেমে আসে। আমি দুষ্টুমি করে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিই, একটু বাজে ভাষায় ছিল স্ট্যাটাসটি। পরে ওর বন্ধুরা সবাই ওকে ভুল বুঝতে শুরু করে এবং আমিও লজ্জা পাই, কিন্তু লজ্জায় কিছু বলতে পারছিলাম না। আমি জানি এটা করা আমার এক ধরনের অপরাধ ছিল, এটা করা একদমই উচিত হয়নি। আর তাই বলবো এই জাতীয় দুষ্টুমি বা এই জাতীয় কাজ আর কেউ যেন না করেন কারোর সাথে, কেননা এটি একটি চরমতম অপরাধ।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
রাজু অনেক ধন্যবাদ। রাজুকে দিয়ে আসলে আমাদের জেবিএসবি শুরু হয় এবং রাজুকে দিয়ে শেষ হয়, কারণ প্রথমে সে গেস্টের ইন্ট্রো বলে, শেষে গিয়ে সে চিঠি বলে। রাজুকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের সাউন্ড এডিটর মঞ্জুকে, যার অক্লান্ত পরিশ্রম আপনাদেরকে এই অনুষ্ঠানটি ভিন্নভাবে একটু হলেও টেস্ট পাওয়ার চেষ্টা করছে। এবং ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে আছেন শুরু থেকেই, ধন্যবাদ জানাই 138তম পর্ব পর্যন্ত যারা এখানে এসেছেন, নিজের ভুল অকপটে স্বীকার করেছেন। এবং অফুরন্ত ধন্যবাদ জানাই দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে শোনেন, ধন্যবাদ জানাই সেই সব বন্ধুদেরকে যারা আমাদের এই অনুষ্ঠানটিকে আরও সামনের দিকে নিয়ে যাবেন। এবং আপনাকে স্পেশালি একটা ধন্যবাদ দিতে চাই যিনি সামনের সপ্তাহে এসে কনফেস করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09613892892, আরো একবার বলছি 09613892892। আজকের মতো সাইন অফ করছি, আগামী রবিবার ঠিক রাত 12টায় আরো একবার ওয়েলকাম করব। অনেক ভালো থাকুন, এবিসি রেডিওর সাথে থাকুন। আর জি কিবরিয়ার পক্ষ থেকে এবং তার টিমের পক্ষ থেকে শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
of music and life
and entertainment.
FM 89.2, your A to Z's at ABC.